This track was downloaded from fusionbd.com.
Mentos Bakti Jalao.
Tumra shuncho Mentos Bakti Jalao. Tumade shonge royechi ami Asif Entaj Robi ebong amar shonge royechen the Inbox King, the Digital Kanu, Digital Krishna, Rajiv Hasan. Rajiv, apni kemon achen?
Ha, ami bhalo achi Robi bhai. Shobaike onek onek shagotom. এবং বিশেষ আজকে আমাদের বিশেষ একটা পর্ব এবং আমি অনুরোধ করব সবাই যেন একটু আয়েশ করে বসে একটু আয়োজন করে বসে কারণ আজকে মানে আমরা যা উপস্থাপন করতে চলেছি সেটা একটু বিশেষভাবে যেহেতু আমাদের আয়োজনটাও বিশেষ শুনতে হবে বিশেষভাবে
বিশেষভাবে এবং আজকে আমরা গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে রাধাকৃষ্ণের গল্প করব রাধাকৃষ্ণ নিয়ে এর আগে আমরা একটা পর্ব করেছিলাম তাহলে আজকে কেন আবার নতুন করে পর্বটা করছি এই কারণে করছি যে রাধাকৃষ্ণের অনেকগুলো ভাষণ রয়েছে সম্প্রতি আমাদের হাতে পৌঁছেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের রাধাকৃষ্ণের একটি ভাষণ এবং আমাদের মনে হলো এই গল্পটা এত ইন্টারেস্টিং যে এটা নিয়ে একটা মেন্টস বাড়তে যাওয়া শো হতেই পারে এবং তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই রাধাকৃষ্ণের পর্ব শোনার জন্য তবে এই রাধাকৃষ্ণের পর্ব শোনার আগে তোমাদের জন্য ছোট্ট কয়েকটা কথা আছে সেটি হচ্ছে সারা ভারতবর্ষে বহুকাল ধরে সবচেয়ে প্রিয় এবং পরিচিত চরিত্র হচ্ছে রাধা এবং কৃষ্ণ এই দুজনের যে প্রণয় কাহিনী সমগ্র বিশ্ব সাহিত্যে এই রকম প্রেম কাহিনী আর একটিও নেই এই প্রেম কাহিনীতে কাহিনীর সাথে যুক্ত আছে নানান ধরনের বিষয় নানান ধরনের গান নানান ধরনের গাথা নানান ধরনের লৌকিকতা যারা বিশ্বপণ্ডিত তারা যেমন রাধাকৃষ্ণের কথা পছন্দ করে যারা খুব সাধারণ মানুষ তারাও রাধাকৃষ্ণের এই প্রেম কাহিনীকে একদম আপন করে নিয়েছেন আমরা আজকে যে রাধাকৃষ্ণের কাহিনী বলব সেটি কোনো ধর্মীয় কাহিনী নয় সেটি কোনো পুরাণ চরিত্র নয় সেটি কোনো মিথোলজি নয় এটি নিখাত এবং শতকরা একশো ভাগ খাঁটি একটি প্রেম কাহিনী এবং পৃথিবীতে এই ধরনের প্রেম কাহিনীর আর একটি নজিরও নাই যেই প্রেম কাহিনী রাধা এবং কৃষ্ণের মধ্যে ঘটেছে এবং গত সপ্তাহে আমরা রাধাকৃষ্ণের ঘোষণা যখন দিয়েছিলাম যে আজকে গত শুক্রবার আমরা বলেছিলাম যে এই মঙ্গলবার রাধাকৃষ্ণ নিয়ে পর্ব করব আমাদের শ্রোতাদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে আমরা শুরুতেই ছোট্ট করে এমন একজন শ্রোতার কাছ থেকে শুনব তিনি কি করেছেন এই পর্ব শোনার জন্য হ্যালো কে বলছিলেন
জি আসসালামু আলাইকুম রবি ভাইয়া
হ্যাঁ বলছি
আমি রমিজ বলছি
আমাদের রমিজ হ্যাঁ রমিজ রমিজ আপনি কি বলবেন যে আজকে আপনার কি করার কথা ছিল এবং আপনি কি করছেন
আজকে অ্যাকচুয়ালি আমি ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আপনার গত পর্বে আপনি যখন বলছেন যে রাধাকৃষ্ণের গল্প বলবেন তখন আমি চিন্তা করলাম যে না আমি গল্পটা শুনবো ঢাকার বাইরে আমি একদিন পরে যাবো বা এক সপ্তাহ পরে যাবো আর
ঢাকার বাইরে গিয়ে গল্পটা শুনতে কি অসুবিধা
এই যে অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না ভাইয়া
আচ্ছা
মানে রেডিও নেটওয়ার্ক পাওয়া যায় না তারপরে অনেক ঝামেলা হয় শুনতে বিভিন্ন ধরনের মানে সাউন্ড আসে ক্লিয়ার সাউন্ডটা পাওয়া যায় না আর কি
আচ্ছা এটা আমি এই সমস্যা শুধু আপনার একার নয় আমাদের এবিসির নেটওয়ার্ক আসলে অনেক জায়গাতেই পাওয়া যায় না বাংলাদেশের অনেক জায়গায় পাওয়া যায় না এবং আমরা এটাও জানি বাংলাদেশের বাইরে থেকে অনেকে আমাদের এই শোটা শুনতে চান আমাদের শো কিন্তু সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে শোনা যায় আপনারা www.abcradio.fm www.abcradiobd.fm এখানে গেলে আপনারা আমাদের শোটা সরাসরি শুনতে পারবেন এবং শুধু তাই না অনেকেই আমাদেরকে জানান যে আমরা গত পর্বটা আমি শুনতে পারিনি গত পর্বটা আমরা মিস করেছি গত পর্বটা কোথায় শোনা যাবে এবিসি রেডিও বিডি এফ এম এর আর্কাইভ আছে সেই আর্কাইভে তাদের প্রত্যেকটি অনুষ্ঠানের প্রত্যেকটি যেটাকে বাংলায় সংগ্রহশালা বলে আমি জানি না তো ভালো জিনিসের শেষে শালা কেন মানে আপনি দেখছেন খেয়াল করে দেখুন ভালো জিনিস কাজ কাজের জিনিসকে বলে কর্মশালা
কর্মশালা
পড়াশোনা পড়াশোনা এটাকে বলে পাঠশালা আমি জানি না এত ভালো একটা জিনিস সেটাকে বলা হয় সংগ্রহশালা হ্যাঁ রমিজ
আমি একটা কথা বলি, সবকিছুতে শালা আমার মনে হয় এই জন্য যে শালাদের আবদার,
হ্যাঁ শালাদের আমরা খুব আদর করি আসলে।
এবং আজকে আমরা রাধাকৃষ্ণের যে
ভাষণ, শালা একটা খুবই গুরুত্বপূর্ণ,
একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে শালা রয়েছে। এবং আমি আমাদের আমি এবং রাজীব আমাদের সকল শ্রোতাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই শালা বিষয়ে কাহিনী বলা শোনার জন্য এবং বলার জন্য।
এই কাহিনীতে শালা আছে, জ্বালা আছে,
হ্যাঁ অনেক
মালা
তো আছেই, ঠিক আছে। এবং রমিজ ভাই আপনি আর কিছু বলতে চান? বলতে পারেন।
আর বলতে চাই বলতে আমি আপনার দেবদাস যখন আপনি শুরু করছেন দ্বিতীয় পর্বের সময় কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম অলরেডি, তো আমি শুধু দেবদাসের পরের পর্ব মিস করব এই জন্য আমার হাতে কিন্তু আমার অফিস থেকে যে ছুটি নিছি আমার হাতে দুই দিন একদিন ছুটি ছিল।
রমিজ ভাই আপনার জীবনে কি কোন রাধা আছে?
আমি একটু একটু পরে বলতেছি।
আচ্ছা বলেন। হ্যাঁ
বলেন। পরে বলতেছি তো দেবদাসের লাস্ট যে পর্ব ছিল ওটা ছিল শুক্রবার।
হ্যাঁ
আমি শুক্রবারের সকালে আমি রওনা দিয়ে আমি ঢাকা চলে আসছি শুধু দেবদাসের লাস্ট পর্ব শোনার জন্য।
আচ্ছা আচ্ছা।
শেষ পর্ব শোনার জন্য। আর দেবদাস কিন্তু এর আগে আমি পড়ছি দুই তিনবারই পড়ছি, কিন্তু রবি ভাইয়ের মানে গল্পের বলার ধরন এবং উনি যে রসিয়ে রসিয়ে বলে এই জিনিসটা এত ভালো লাগছে, এত আমি আমি শুধু আমার ভালো লাগাটা উল্লেখ করতেছি, কিন্তু আপনি সম্ভবত আপনার আরো যারা শ্রোতা আছে তাদেরকে যদি আপনি এটার সম্বন্ধে কোনো জরিপ নেন যে আপনার গল্প বলার ধরন এবং শোনার যে মজাটা এটা কেমন, এটা তারা সবাই আমার মনে হয় যেন আপনাকে কিভাবে আমি আমি বোঝাতে পারবো না ভাইয়া, এত ভালো লাগতেছে আপনার বলার ধরনটা।
আচ্ছা ঠিক আছে রমেশ ভাই, এখন আমি যেটা প্রশ্নটা করছি আপনার জীবনে কি কোন রাধা আছে?
রাধা বলতে কেউ নাই, তবে একজন ছিল সে এখন দুনিয়াতে নাই।
আচ্ছা সে এখন দুনিয়াতে নাই, তার নাম কি আপনি বলবেন না বলবেন না?
হ্যাঁ নামটা বলা যায়।
হুম
নামটা বলা যায়, নাম হচ্ছে বিথি।
নাম হচ্ছে বিথি। ওকে ভালো। আপনি রমেজ আপনাকে জানিয়ে রাখি যে আমাদের রাজীবেরও একজন রাধা আছে, তার নামও বিথি।
না তার নাম রাধা আমার অনেকই আছে, তার নাম
বিথি
হতে পারে।
আর একটা কথা বলি?
হ্যাঁ প্লিজ বলেন।
রাজীবের কিন্তু একটু সাবধানে রাখবেন।
আচ্ছা কেন
কেন সাবধানে রাখবে কেন?
কখন যেন কার মাইট খায়, কোন জায়গায় কোন মাইটটা খায় কি করবো, এত মানুষের সাথে যদি প্রেম করে একজন মানুষ।
আচ্ছা ভালোবাসা কি পাপ? না না রমেশ ভাই বলেন ভালোবাসা কি পাপ?
না না ভালোবাসা পাপ না, কিন্তু ভালোবাসা বাসি বেশিতে বেশিতে পাপ হয়ে যায়।
শোনেন ভালোবাসা হচ্ছে সূর্যের আলোর মতো, ঠিক আছে? সূর্যের আলোর মতো
আর হচ্ছে
যত পারো বিলিয়ে যাও, ঠিক আছে?
আর হচ্ছে মানে রাজীব ভাই কিন্তু খুব মোটামুটি খুব ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলতে পারে।
এই কথাটা একদম একদম ঠিক বলেছেন, এই কথাটা একদম ঠিক বলেছেন।
ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলতে পারে। আমি যখন এবিসির অফিসে গেছি আমি রাজীব ভাই জিজ্ঞেস করলাম যে জাহিদ ভাই কই, আমি তো জাহিদ ভাই চিনি না। রবি ভাইয়া তো প্রথমে আপনি আমার রাজীব ভাই পরিচয় করে দিলেন যে হচ্ছে রাজীব, তো জাহিদ ভাই তো আমি আর চিনি না, আপনি ভিতরের রুমে চলে গেছেন। আমি জিজ্ঞেস করলাম যে রাজীব ভাই জাহিদ ভাই কই, বলে যে ও তো তাকে ছেড়ে দিচ্ছে ওরে আমরা নাই ও নাই। ভিতরে গিয়ে আমি যখন আপনাদের জিজ্ঞেস করলাম যে জাহিদ ভাইয়া কি আছে, আপনি বলেন যে হ্যাঁ আছে সামনে তো বসা। কিন্তু রাজীব কিন্তু জানো না যে আমি যে ওইখানে,
আপনি মজা পাইছেন না ব্যাপারটাতে? মজা পাইছেন না যে আপনি হাসতেছেন?
কিন্তু আপনার জন্য তো
নির্দোষ। শুনেন আমি বলি, নির্দোষ নির্দোষ নিরীহ মিথ্যা কথা বলাটা খুব একটা দোষের কিছু না, যদি তাতে কারো ক্ষতি না হয় বরং কেউ যদি মজা পায়। আমি মনে করি যে নিরীহ নির্দোষ মিথ্যা কথা মাঝে মাঝে বলা যায়, যদি তাতে কারো কোনো ক্ষতি না হয় বরং সে যদি কোনো মজা পায়।
আসলে আমাদের আমাদের লিসেনারদের একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিই, আজকে লিসেনারদের একটা বিশেষ, যেহেতু আমাদের রাধাকৃষ্ণ পর্ব আমরা একটা বিশেষ কি বলবো বোনাস দেব। বোনাস তো হচ্ছে যে প্রত্যেকটা পুরুষের জীবনে একজন রাধা থাকে, একাধিক থাকতে পারে, এবং প্রত্যেকটা রাধার জীবনে একজন কৃষ্ণ থাকে। তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার জীবনে কেউ না কেউ রাধা হয়তো আছে, যদি তুমি রাজীবের মতো সুচরিত্রের ছেলে থাকো হয়ে থাকো তাহলে তোমার জীবনে একাধিক রাধা আছে। তোমরা যেটা করবা প্রথমে লিখবা এবিসি মেন্টোস, একটা স্পেস দিবা, তারপর তোমার রাধার নামটা লিখবা, তারপর তোমার নাম লিখবা, তারপর পাঠিয়ে দিবা যে কোনো মোবাইল থেকে 222 এই নম্বরে। আর তুমি যদি নিজেই রাধা হয়ে থাকো তাহলে তোমার কৃষ্ণের নামটি পাঠিয়ে দিবে একই পদ্ধতিতে, বিসি মেন্টোস একটা স্পেস, তারপর তোমার কৃষ্ণের নাম, তারপর তোমার নাম লিখে পাঠিয়ে দেবে যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে।
এবং আমরা জানি যে অনেক রাধা আছে যে যার কুল রাখার জন্য সে কৃষ্ণকে তার ভালোবাসার কথা বলতে পারেনি। অনেক কৃষ্ণ আছে যে সমাজের বিধিনিষেধের কারণে তার রাধার কাছে নিজের ভালোবাসার কথা বলতে পারেনি। তোমরা আজকে নির্দ্বিধায় নিঃসংকোচে তোমাদের কৃষ্ণের নাম, তোমাদের রাধার নাম আমাদের লিখে পাঠাও। কে জানে, হয়তো তোমাদের সেই কৃষ্ণ, তোমাদের সেই রাধা আমাদের এই অনুষ্ঠানটি শুনছে এবং আমরা শো চলার ফাঁকে ফাঁকে
রাধার হয়ে কৃষ্ণের কথা কৃষ্ণের কাছে পৌঁছে দেব এবং কৃষ্ণ হয়ে রাধার কথা রাধার কাছে পৌঁছে দেব।
এবং এই ফাঁকে আরেকটু বলে রাখি, যদি তোমাদের মধ্যে এমন কোন রাধা থেকে থাকো যে আমাকে কৃষ্ণ ধ্যান করে পূজা করে চলেছ, নিঃসংকোচে সেই ভালোবাসার কথাও জানিয়ে দিতে পারো,
আমাদেরকে ফোন দিতে পারো। যদি আমি জানি আমার কপাল এত ভালো না যে কোন মেয়ে আমাকে কৃষ্ণ ভাববে, তবুও যদি কেউ ভেবে থাকো ফোন দিতে পারো আমার ব্যক্তিগত নম্বরে। আমার ব্যক্তিগত নম্বরটি হচ্ছে 5815 1926 এই নম্বরে। এবং কোন রাধা যদি সত্যি আমাকে কৃষ্ণ ভেবে ফোন দিয়ে থাকো তাহলে তার সঙ্গে আমি খানিকক্ষণ হলেও কথা বলবো কথা।
এবং আমরা রমেশ ভাইকে বিদায় জানাচ্ছি এবং বিদায় জানার সঙ্গে সঙ্গে রমেশ ভাই সহ আমাদের সকল শ্রোতাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই যে কথাটি রবি ভাই শুরুতেই বলেছে। আমরা জানি রাধা এবং কৃষ্ণ পৌরাণিক চরিত্র এবং আমরা আজকে শুধুমাত্র রাধা এবং কৃষ্ণের সেই চরিত্রটি নিয়ে কথা বলবো, সেই চরিত্রের গল্প যেটার সাহিত্যিক মূল্য আছে, যে চরিত্র
এটা শুধু প্রেম, নিছক প্রেম, একটা গল্প আর কিছু না। যেমন অলরেডি আমাদেরকে কিছু রাধা কৃষ্ণ তাদের নাম পাঠিয়েছে, যেমন শর্মী পাঠিয়েছে তার কৃষ্ণের নাম হচ্ছে অর্ক, খলিল পাঠিয়েছে তার কৃষ্ণের নাম হচ্ছে মুঞ্জালা, মুঞ্জিলা
এবং
মুঞ্জিলাকে চিনি না, চীন নাকি বাংলাদেশকে মাঞ্জালা বলে। আচ্ছা, লুৎফর পাঠিয়েছে তার রাধার নাম হচ্ছে শাহনাজ, আমিন পাঠিয়েছে তার রাধার নাম হচ্ছে সোনিয়া, মিম পাঠিয়েছে তার কৃষ্ণের নাম হচ্ছে ফারুক, মেয়েরা দারুণ অংশগ্রহণ করছে,
ফারুক পাঠিয়েছে তার
না এটা না, এবং সালাম পাঠিয়েছে তার রাধার নাম হচ্ছে সুমায়া, আরাফাত পাঠিয়েছে তার রাধার নাম হচ্ছে মম,
লিসা শুধু প্রথম অক্ষর আর পাঠিয়েছে, আমি বুঝতে পারছি না আর্তে রাজীব
না রবি, নীলাঞ্জনা পাঠিয়েছে তার কৃষ্ণের নাম হচ্ছে কিশোর, অসম্ভব সুন্দর। এবং যার রাধা অথবা কৃষ্ণের নাম যেমন নীলাঞ্জনা কিশোর, এই জুটিটা আমাদের কাছে খুবই সুন্দর জুটি মনে হলো, এরকম সুন্দর জুটির নামও আমরা খুব চমৎকারভাবে ঘোষণা করব। সাথী পাঠিয়েছে তার কৃষ্ণের নাম হচ্ছে আমিত। ওকে, আমরা মনে হয় মূল গল্পে ঢুকে যেতে পারি, শ্রোতাদেরকে আর টেনশনে 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 না রেখে।
সুনীলের মূল গল্পে যাওয়ার আগে আমি একটা তথ্য দিয়ে রাখতে চাই, রাধা এবং কৃষ্ণের এই গল্পটি নিয়ে শুধু সুনীল নয়, সুনীল তো লিখেছেন খুবই সম্প্রতি, রাধা এবং কৃষ্ণের এই প্রেম, অমর প্রেম গাথা নিয়ে অনেক আগে থেকেই বাংলা সাহিত্যে লিখে আসা হচ্ছে। এবং বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন এক নিদর্শন যে চর্যাপদের পর যেটি পাওয়া গেছে, চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন, এবং মধ্যযুগেও, বাংলা সাহিত্যের মধ্যযুগেও রাধাকৃষ্ণ নিয়ে চণ্ডীদাস তার ভাষায়, তখনকার ভাষায়, তখনকার সাহিত্য রীতিতে কাব্য রচনা করে গেছেন। আমি জানি আমরা গদ্যের গল্পটিতে যাওয়ার আগে আমি চণ্ডীদাসের কয়েকটি লাইন আমি পড়ে শোনাতে চাই, চাইতে একটু মিউজিক লাগবে। এবং তার আগে বলে রাখি, তখনকার বাংলা ভাষা নিশ্চিতভাবেই আমাদের এখনকার বাংলা ভাষার মতো ছিল না, তাই হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে এবং আমার পড়তেও কিন্তু খানিকটা কষ্ট হবে, কারণ আমি নিজেও এই সবগুলো শব্দের সঙ্গে পরিচিত নই। তারপরও কয়েকটি লাইন আমি পড়ে নিতে চাই, কারণ এটি আমাদের গল্পের ভূমিকা হিসেবে খুবই প্রাসঙ্গিক হবে বলে আমার ধারণা। চণ্ডীদাস লিখেছেন, প্রেম জিনিসটা কি সেটা বোঝাতে, এমন পীরিতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণ বাধা আপনা আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তিল আধ না দেখিলে যায় যে মরিয়া। এই একটি লাইন, তিল আধ না দেখিলে যায় যে মরিয়া, তিল পরিমাণ না রহিয়াই, তিলেরও অর্ধেক পরিমাণ যদি আমি আমার রাধাকে না দেখি, তিলের অর্ধেক পরিমাণ আমি যদি আমার কৃষ্ণকে না দেখি,
তাহলে যে কি কষ্ট হয় একমাত্র এই পৃথিবীর সকল কৃষ্ণ ছাড়া আর কারো পক্ষে সেটা বোঝা সম্ভব না, সকল রাধা ছাড়া আর কারো পক্ষে
আরো লিখেছেন
রাজীব বলেন তো আলোচনী রাশে কয়টা লাইন শুনি।
জল বিনু মিন জনু কবু না জিয়ে, পানি ছাড়া মাছ কখনোই বাঁচে না। জল বিনু মিন জনু কবুহ না জিয়ে,
জল মানে পানি, মিন মানে মাছ।
মানুষ এমন প্রেম কোথা না শুনিয়ে, এবং মানুষ এমন প্রেমের গল্প। মানুষ বলতে শুধু বাংলাদেশের মানুষ নয়, মানুষ বলতে শুধু ভারতবর্ষের মানুষ নয়,
গোটা বিশ্বের,
গোটা বিশ্বের মানুষ। রাধা এবং কৃষ্ণের প্রেমের মতো প্রেমের গল্প, অমর প্রেমের গল্প কেউ কখনো শোনেনি। চণ্ডীদাস এ কথা বাজি নিয়ে বাজি ধরে বলছেন। চণ্ডীদাস আরো বলছেন, দুগ্ধে আর জলে প্রেম কিছু নাহি স্থির, উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর। যখন ফুটন্ত দুধ উছলে পড়ে, যখন ফুটন্ত দুধ গরম আগুনের আঁচে ছটফট করে, তখন তাকে যদি জলের স্পর্শ দেওয়া যায়, তাতে যদি কিছুটা পানি ঢেলে দেওয়া যায়, তখন দুধটা শান্ত হয়ে ওঠে। ঠিক একইভাবে একজন প্রেমিক পুরুষের হৃদয়, একজন প্রেমিক প্রেমিকা নারীর হৃদয় ব্যাকুল হয়, উছলিয়া পড়ে, ঠিক তখনই জল নামে সেই প্রেমের স্পর্শ যখন সে পায়, তখনই সে শান্ত এবং স্থির হয়। আমরা চণ্ডীদাস থেকেও মাঝে মাঝে পড়ব, এবং সবচেয়ে বড় কথা আমরা সুনীল যে এত সুন্দরভাবে মানে রাধা এবং কৃষ্ণকে রক্ত মাংসের মানুষ হিসেবে আমাদের সামনে নিয়ে আসতে পেরেছেন সেই গল্পটা আমরা শুনব। তবে তার আগে কি রবি ভাই,
আমাদের একটু বিরতি নিতে হবে। বিরতিতে যাওয়ার আগে আমরা বলে দিচ্ছি কিছু রাধা এবং কৃষ্ণের নাম। আমার কাছে খুব ভালো লাগছে যে বাংলাদেশে এত রাধা কৃষ্ণ রয়েছে। খালিদ লিখেছে তার রাধার নাম টুম্পা, সাজিয়া লিখেছে তার কৃষ্ণের নাম মামুন, রিয়া লিখেছে তার রাধার নাম হচ্ছে মেহেদি, সাদিয়া লিখেছে তার রাধার নাম হচ্ছে, তার কৃষ্ণের নাম হচ্ছে ওয়াসিউর, জীবন লিখেছে তার রাধার নাম হচ্ছে সাথী,
জীবন সাথী,
জীবন সাথী, খুব সুন্দর, এটা আরেকটা বিশেষ জীবন সাথী। এভাবে শাহানা জাহিদুর, তারপর সামিয়া সালমান, তারপর শাহাবুদ্দিন মিলি, তন্ময় মঙ্গল, তারপর অনামিকা রিয়াত, জারিন ইস্তিয়াক, রাজশিলা, এরকম অসংখ্য নাম আমাদের কাছে আসছে। আমরা রাধাকৃষ্ণের সেই কাল্পনিক চরিত্রের গল্প যখন শুনব, পাশাপাশি আমরা সত্যিকার জীবনের রাধাকৃষ্ণের গল্প শুনতে না পারি, নামটা তো অন্তত বলতে পারবো। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, বিরতির পরই শুরু হবে আমাদের রাধাকৃষ্ণের মূল গল্প। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, কোথাও যাবে না। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও,
মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও।
এক দেশ ছিল, সেই দেশের নাম হচ্ছে গোকুল। সেই দেশের এক রাজা ছিল, পাগল রাজা, তার নাম হচ্ছে কংস। কংস রাজা, এই রাজার নাম হচ্ছে কংস, সে একদিন স্বপ্নে দেখল যে একটা ছেলে শিশু জন্মাবে, যে ছেলেটা একদিন বড় হবে, বড় হওয়ার পর এই কংস রাজাকে হত্যা করবে এবং তার রাজত্ব দখল করবে। কংস রাজা যেহেতু নিজে খুব অত্যাচারী একজন রাজা ছিলেন, কাজেই তিনি একটা উদ্ভট কাজ করা শুরু করলেন। ওই রাজ্যে যেসব বাচ্চারা জন্মাত, উনি তাদেরকে খুঁজে খুঁজে বের করতেন, এবং যদি দেখতেন বাচ্চাটা মেয়ে তাহলে বাচ্চাটাকে ছেড়ে দিতেন, যদি দেখতেন বাচ্চাটা ছেলে তাহলে বাচ্চাটাকে তাৎক্ষণিকভাবে কংস রাজার সৈন্যরা হত্যা করত। সেই গোকুল রাজ্যে একজন ছিলেন, তার নাম হচ্ছে নন্দ। নন্দর বউয়ের নাম হচ্ছে যশোমতী। যশোমতী এই মহিলাটা দেখতে অসম্ভব সুন্দরী, অসম্ভব সুন্দরী, অসম্ভব মায়াবতী এক নারী যশোমতী, তার স্বামী নন্দ, এবং তাদের একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা, তার বয়স মাত্র 1.5 বছর। বাচ্চাটার নাম হচ্ছে কানু। একদিন যশোমতী ঘুমিয়ে আছেন, হঠাৎ করে কিসের শব্দে যেন যশোমতীর ঘুম ভেঙে গেল। তিনি কান খাড়া করে শুনতে লাগলেন শব্দটা কিসের। শব্দ শুনে যশোমতী বুঝলেন যে এটা আর কিছু শব্দ না, এটা হচ্ছে ঘোড়ার শব্দ। ঘোড়ায় করে সেনাবাহিনীর লোকজন আসছে, কংস রাজার সৈন্যরাজ। এটা শুনে যশোমতীর বুক কেঁপে উঠল, কারণ রাজার সৈন্যরা প্রায় বিভিন্ন জায়গায় তল্লাশি করে করে ছোট ছোট বাচ্চাদেরকে খুঁজে বের করছে। সেই বাচ্চাটা যদি ছেলে বাচ্চা হয় তাহলে তাকে মেরে ফেলছে। যশোমতীর বুক কেঁপে উঠল। সে তার দেড় বছরের শিশু সন্তান কানুকে কোলে নিলেন। ঘোড়ার শব্দ আরো ধীরে ধীরে আরো ধীরে ধীরে আরো ধীরে ধীরে কাছে গিয়ে আসছে। যশোমতীর পাশে ঘুমাচ্ছেন তার স্বামী নন্দ। যশোমতী মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন যে কিছুক্ষণের মধ্যে রাজার সৈন্যরা তার বাসায় চলে আসবে। চলে আসার পর তার আদরের বুকের ধন কানুকে নিয়ে তারা মেরে ফেলবে এবং বাচ্চাটাকে রাজা যা করে রাজার সৈন্যরা বাচ্চাটাকে নিয়ে যাবে রাজার সামনে এবং রাজার সামনেই তাকে হত্যা করতে হবে।
মানে রাজা নিশ্চিত হতে চায় যে
প্রতিটা ছেলে বাচ্চাকে হত্যা করা হচ্ছে। যশোমতীর পাশে তার স্বামী নন্দ, সে মহা আনন্দে ঘুমাচ্ছে, নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। যশোমতী তার স্বামীকে তার স্বামীর কপালে হাত রেখে বলল, ওগো ওঠো, ওগো ওঠো। তার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন, স্বামীর ঘুম আর ভাঙে না। এখন যদি স্বামীর ঘুম না ভাঙে, কারো ঘুম যদি না ভাঙে, তাহলে তার ঘুম ভাঙানোর উপায় কি?
মুখে জলের ছিটা দেওয়া,
মুখে জলের ছিটা দেওয়া, পানি ছিটা দেওয়া, জোর করে ধাক্কা দেয়া, গায়ে জোরে জোরে ধাক্কা দেয়া। তো সেই সময় যেটা করা হতো যে কেউ ঘুমিয়ে আসছে, ঘুমটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখা হতো এবং বলা হতো যে ঘুম দেবতা তার উপর ভর করেছে। একটা মানুষ যখন ঘুমিয়ে থাকে তার মনে হচ্ছে ঘুমের দেবতা তার উপর ভর করেছে। তাকে জোর করে ঘুম ভাঙিয়ে দেওয়া মানে হচ্ছে দেবতাকে রুষ্ট করা, দেবতাকে আঘাত করা। তখন যশোমতী প্রার্থনা করল, হে ঘুমের দেবতা, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, আমার আজ ঘোর বিপদ। একটু পরে রাজার সৈন্যরা আমার ঘরে ঢুকবে, তারা এই গোকুলের সমস্ত বাড়ি তল্লাশি করবে এবং আমার বাড়িতে যদি একটা বাচ্চা ছেলে পায় ওরা নিয়ে যাবে। আমি আমার স্বামীর ঘুম ভাঙাচ্ছি, হে ঘুম দেবতা তুমি আমার উপর অভিমান করো না, রাগ হয় না। বলে সে পানির ছিটা তার স্বামীর মুখে দিল। তার স্বামী নন্দ ধর্মর করে ঘুম থেকে জেগে উঠল। জেগে ওঠার পর সে তার স্ত্রীর মুখের দিকে তাকাল। সুনীল গঙ্গোপাধ্যায় খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, যশোমতীর চেহারা তো খুবই সুন্দর। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, মিষ্টির ওপর মিষ্টি যেমন দেখতে সুন্দর, অমৃত যেমন দেখতে সুন্দর, কিন্তু সেটার উপর যদি পিঁপড়া থাকে তাহলে কেমন লাগে? একটা সুন্দর জিনিসের উপর পিঁপড়া রয়েছে, তেমনি যশোমতীর মিষ্টি মুখের ওপর টেনশনের কালো ছাপ, উদ্বেগের কালো ছাপ, যেন মিষ্টির ওপর পিঁপড়া পড়েছে। নন্দ তার স্ত্রীকে বলল, কি হয়েছে কানু, তোমার কোলে কেন এত রাত্রে? ওর কি আবারও জ্বর হয়েছে, বাচ্চাটার কি আবারও জ্বর হয়েছে? তখন যশোমতী বলল, না জ্বর হয়নি, রাজার সৈন্যরা আসছে। এই কথা শোনার পর যে কোনো বাবা যা যা করার দরকার তাই করল। নন্দ সাথে সাথে ঘর থেকে একটা বটি নিয়ে দাঁড়িয়ে গেল। কিছুতেই রাজার সৈন্যদেরকে আমার বাচ্চা কেড়ে নিতে দেব না, আমি এই বটিতে সবাইকে কুপিয়ে মেরে ফেলব, কিন্তু আমার বাচ্চাকে আমি রাজার সৈন্যদের হাতে ছেড়ে দেব না। তখন তার বউ যশোমতী বোঝালো, রাজার এতগুলো সৈন্য এবং তারা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যুদ্ধবাদ জাতি শ্রেষ্ঠ যোদ্ধা, তাদের সাথে তুমি একটা বটি নিয়ে লড়াই করবে, তুমি মাথা ঠান্ডা করো। যশোমতীর এই কথায় নন্দর মাথা ঠান্ডা হলো। সে ঠান্ডা মাথায় ভেবে দেখলো, আসলেই তো আবেগের বশে সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য কতক্ষণ লড়াই করতে পারবে এতগুলো সৈন্যের সাথে। সে কি করল, বাচ্চাটাকে কোলে নিল, কোলে নিয়ে সে বাসা থেকে বের হয়ে রাজার সৈন্যরা যেদিক থেকে আসছে সে তার উল্টা দিকে দৌড়াতে শুরু করল। একজন বাবা, তার নাম নন্দ, তার বুকে 1.5 বছরের বাচ্চা, বাচ্চাটার নাম কানু। বাবা কানুকে বুকে নিয়ে দৌড়াচ্ছে 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 নদী নালা খাল বিল পাহাড় বন পার হয়ে সে কেবল দৌড়ে যাচ্ছে। আর ঘরে কানুর মা নন্দর বউ যশোমতী বসে প্রার্থনা করছে, ওরা যেন আরো জোরে দৌড়ায়, ওরা যেন ধীরে ধীরে অনেক দূরে চলে যায় যেখানে রাজার সৈন্যরা তাকে কোনো ভাবেই খুঁজে পাবে না।
একজন মায়ের কাছ থেকে তার সন্তান, একজন মায়ের বুক থেকে তার সন্তান চলে যাওয়ার কষ্টের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু একজন মা তার সন্তানের বেঁচে থাকার স্বার্থে, একজন মা তার সন্তানের ভালোর স্বার্থে সেই কষ্টটুকু মেনে নিতে রাজি হয়।
একটা পর্যায়ে রাজার সৈন্যরা যশোমতীর ঘরে ঢুকল। ঢুকার পর তারা প্রতিটা ঘর তল্লাশি শুরু করলো, কোনো বাচ্চা আছে কিনা। তারা বাচ্চা পেল না যশোমতীর ঘরে, বরং যশোমতী এবং নন্দ তাদের পেশা ছিল হচ্ছে গোয়ালা, মানে তারা গরুর দুধ থেকে নানান ধরনের জিনিসপত্র যেমন ক্ষীর মিষ্টি দই ঘি এগুলো বানাতো, ওগুলো তছনছ করলো, ওগুলো নষ্ট করলো। তারপর তারা পাশের আরেকটা ঘরে চলে গেল, এইভাবে ওই পাড়ায় প্রত্যেকটা বাড়িতে গেল। যেসব ভাগ্যবান বাবা মা তাদের ছেলে বাচ্চাদেরকে নিয়ে পালাতে পেরেছিল তারা বেঁচে গেল, যেসব দুর্ভাগারা যাদের ঘোড়ার খুরের শব্দে ঘুম ভাঙেনি তাদের বাচ্চারা রাজা সৈন্যর তাদের সেসব বাচ্চাদেরকে নিয়ে গেল এবং তাদেরকে পরবর্তীতে রাজার সামনে হত্যা করা হবে এবং সে বাচ্চাদের রক্ত দেখে রাজা ঘুমাবেন। আর ওইদিকে কানুকে নিয়ে তার বাবা তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে তারা একটা বনের মধ্যে ঢুকে পড়ল। ততক্ষণে পুরো দিনের আলো চলে এসেছে, চারিদিকে পাখি টাখি ডাকছে একটা নদীর ধারে, এবং ওইখানে যাওয়ার পর তিনি হাঁপাচ্ছেন, এত দূর পথ তিনি বাচ্চাকে নিয়ে দৌড়ে এসেছেন। খুব সুন্দর একটা জায়গা, পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এবং বাচ্চাটার ঘুম ততক্ষণে ভেঙে গেছে। বাচ্চাটাকে কোল থেকে ছেড়ে দিয়েছেন, 1.5 বছরের বাচ্চা, সে গুটি গুটি পায়ে হাঁটছে। এবং নন্দ খুব টেনশন আছে, বাচ্চা যদি এখন খেতে চায়, দুধ খেতে চায়, তাহলে তাকে কি খাওয়াবে। তো সেই ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে একটা গাছের আড়ালে চলে গেল এবং একটা ময়ূরের পালক নিয়ে বেরিয়ে আসলো। তখন বাবা ভয় পেয়ে গেল, কারণ এই বনের ভেতর অনেক ময়ূর আছে, ময়ূর অত্যন্ত হিংস্র একটা প্রাণী, বাচ্চাদেরকে যে কোনো সময় বাচ্চাদের চোখে সে ঠোকর দিতে পারে। সে আবার তার ছেলেটাকে কোলে নিল, নন্দকে কোলে নিল এবং বলল, বাবা একটু পরে আমরা আবার বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে যাওয়ার পর তোমার মা তোমাকে দুধ খাওয়াবে, নাস্তা খাওয়াবে, একটু ধৈর্য ধর বাছা দন আমার। সেই সময় ঝড়মড় করে আকাশ ডেকে উঠল এবং চারিদিক অন্ধকার করে বৃষ্টি নামল। এই বৃষ্টিতে একজন বাবা তার বাচ্চাকে নিয়ে বনের মধ্যে কি করবেন, একটা বড় গাছের নিচে লুকালেন, তার নিজের গায়ের জামা দিয়ে বাচ্চাটাকে ঢেকে দিলেন। বাচ্চাটাকে কোলে নিয়ে এসে বসে রয়েছে বৃষ্টি থামার অপেক্ষায়। বৃষ্টি কখন থামবে ভয় পাচ্ছে, কারণ গাছের নিচে দাঁড়ালেও সেই বৃষ্টির পানিতে বাচ্চাটা ভিজে যাচ্ছে, বাচ্চাটার জ্বর সর্দি না হয়। তো একটা পর্যায়ে অবাককাণ্ড, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল। থেমে যাওয়ার পর সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন বাবা গাছের আড়াল থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে আশেপাশে, মানে তিনি জায়গাটা চেনার চেষ্টা করছেন যে তিনি তো পাগলের মতো জীবন বাঁচানোর তাগিদে দৌড়েছেন, কত দূর দৌড়েছেন তিনি জানেন না, এবং এই জায়গাটা কোথায় তিনি জানেন না, এই জায়গায় আসলেই মানুষজন থাকে কিনা জানেন না। এবং তার মনে হচ্ছে যে এটা একটা অন্য রাজ্যে তিনি চলে এসেছেন, এবং তার মাথায় এই চিন্তাও আসছে যেহেতু তার রাজ্যে রাজা এত খারাপ, বাচ্চাদেরকে ধরে ধরে মেরে ফেলে, এই রাজ্যে এসে থাকলে কেমন হয়। এমন সময় তার কানে ভেসে আসলো যে চারটা মেয়ে, বেশ কয়েকটা মেয়ে, তাদের বয়স 8-9 বছর, চারটা মেয়ে হাঁটতে হাঁটতে বন পার হচ্ছে। চারটা মেয়ের মধ্যে একটা মেয়ে দেখতে অপূর্ব সুন্দরী, লোকটা দেখেই মনটা ভালো হয়ে গেল, অপূর্ব সুন্দরী একটা মেয়ে। এবং চারটা মেয়ে যখন এসে দেখলো বনের মধ্যে একটা লোক বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সুন্দরী মেয়েটা বাচ্চাটাকে দেখে বলল, ও মা এত সুন্দর বাচ্চা, বলে বাচ্চাটাকে কোলে নিল। কোলে নেওয়ার পর যা হয় গ্রামের লোকজন যা করে, ওই লোক জিজ্ঞেস করলো, মা তোমার নাম কি? মেয়েটা বলল, মানে চারটা মেয়ের মধ্যে যার চেহারা সবচেয়ে সুন্দর তাকেই জিজ্ঞেস করলো নন্দ, মা তোমার নাম কি? মেয়েটা বলল, আমার নাম রাধা। রাধা নামটা শুনে সে চমকে গেল, তো তোমার বাবার নাম কি? মেয়েটা তার বাবার নাম বলল, বাবার নাম শুনে লোকটা আরো চমকে গেল। এটা হচ্ছে আরেকটা রাজ্য এবং এই মেয়েটা হচ্ছে সেই রাজার মেয়ে। আর ওই লোকটা নন্দের চমকে যাওয়ার কারণ হচ্ছে রাধার যে বাবা মা তাদের বিয়ের ঘটকালি এই লোক করেছিল, এই নন্দ করেছিল। তখন সে সাথে সাথে বলল, মা
গোয়ালের গোয়ালের হিসেবে তিনি কাজ করতেন, পার্ট টাইম হিসেবে
তিনি কাজের ঘটক ছিলেন। তো তিনি রাধাকে বললেন,
পার্ট টাইম হিসেবে আর্জিং
করি আমরা, যেমন পার্ট টাইম হিসেবে আর্জিং করি। তো তিনি রাধাকে বললেন যে, মা তোমার বাবা তো আমাকে চিনবেন, আমার নাম তুমি বলো, আমার নাম নন্দ, কারণ তোমার বাবা মার বিয়ে আমিই দিয়েছিলাম।
না আমরা পার্ট টাইম হিসেবে আর্জিং করি, কিন্তু ফুল টাইম হিসেবে কি করি এটা অনেকের জানতে ইচ্ছে হতে পারে। আমরা ফুল টাইম প্রেমিক, ফুল টাইম আমরা প্রেম করি এবং প্রেম করার ফাঁকে ফাঁকে আমরা সপ্তাহে দুই দিন এখানে এসে আর্জিং করি। এবং ইনফ্যাক্ট এই আর্জিং করতে এসেও আমরা আমাদের প্রেমিক সত্তাকে কখনো হারিয়ে ফেলি না, যেহেতু আমরা প্রেমের প্রতি কৃষ্ণের চেয়েও একনিষ্ঠ, এ কারণে আমরা রেডিতে এসেও প্রেম করি। হ্যাঁ রই হয়ে তারপর কি গল্প
করবো? তারপর যেটা হলো যে এই এই নন্দ ওই রাধার সাথে গল্প করা শুরু করলো যে তোমার বাবার বিয়ে আমি দিয়েছিলাম, এইভাবে এইভাবে দিয়েছিলাম, তোমার বাবাকে আমার নাম বলো। তো মেয়ে বললো যে আপনারা তো অন্য রাজ্যে থাকেন, এই রাজ্যে কেন আসলেন? তখন বললো যে মা আর বলো না, আমাদের রাজ্যে তো সব বাচ্চা ছেলেদেরকে ধরে ধরে মেরে ফেলছে। মেয়ে বলছে, হ্যাঁ আমাদের কানে ওই কথা আসছে, আপনি কেন আমাদের রাজ্যে চলে আসছেন না, এখানে চলে আসেন, এখানে এসে ঘর বাড়ি করেন, এখানে আপনি ভালো থাকতে পারবেন। এবং যে কানু যে বাচ্চা ছেলেটা যার আসল নাম হচ্ছে কৃষ্ণ, সে বাবার কোলে খুব ছটফট করছিল, কিন্তু সে যখন রাধার কোলে আছে সে খুব শান্ত হয়ে বুকে মাথা রেখে চুপচাপ শান্ত হয়ে লক্ষ্মী বাচ্চা হয়ে লক্ষ্মী বাবু সোনা হয়ে বসে রয়েছে।
তখন কানুর বয়স কত আর রাধার বয়স কত?
তখন কানুর বয়স হচ্ছে 1.5 বছর, রাধার বয়স 9 বছর। তো যাই হোক,
সাড়ে সাত বছরের
ডিফারেন্স, মোরলেস 8 বছর। তো রাধা বলল, আপনার বাচ্চাটা খুবই লক্ষ্মী, খুবই লক্ষ্মী বাচ্চা,
একটা বনের বুনো
ময়ূরের থেকে
পাখনা ছিঁড়ে
ছিঁড়ে আনছে সে লোক, কারণ সে খুবই ঠান্ডা হয়ে গেছে, বাচ্চাটা খুবই ঠান্ডা হয়ে গেছে। তো এদিক দিয়ে ওই লোক তো বকর বকর করে
জানে আর কি, জানে ওই বয়সেই কানু টের পেয়ে গেছে যে কোথায় কি অ্যাপিয়ারেন্স নিয়ে হাজির হইতে হবে। এই যেমন আপনি, হ্যাঁ মানে কখন খুব ভদ্র হইতে হবে, কখন খুব সভ্য হইতে হবে। আমি খুব মিল পাচ্ছি, আমি আপনার শৈশবটাকে খুঁজে যাচ্ছি না। বলেন বলেন। হ্যাঁ এই রাধার চুল কি কোঁকড়া ছিল? রাধার চুল কিরকম ছিল?
কার চুল কোঁকড়া বলেন তো? না কৃষ্ণের চুল কোঁকড়া ছিল,
কৃষ্ণের
চুল কোঁকড়া ছিল। তো কৃষ্ণের হাতে ধরা ছিল হচ্ছে ওই যে ময়ূরের পালকটা। তো রাধা কি করলো, সেই ময়ূরের পালকটা গোল করে কৃষ্ণের মাথায় বেঁধে দিল। তারপর বলল যে ইয়েকে বলল, নন্দকে বলল যে আমাকে যেতে হবে, আমি ফুল কুড়াতে যাচ্ছি পূজার জন্য, আমি চলে যাই, আপনার সঙ্গে পরে কথা হবে। বলে কৃষ্ণর কপালে একটা চুমু খেল, বলল আপনার বাচ্চাটা খুবই লক্ষ্মী, বলে কৃষ্ণকে তার বাবার কাছে দিয়ে রাধা চলে গেল।
প্রেমিক কৃষ্ণ তার ক্যারিয়ার শুরু করলেন 1.5 বছর বয়সে একটি চুমুর মাধ্যমে,
এবং রাধার চুমুর মাধ্যমে,
রাধার চুমুর মাধ্যমে।
তো এই ক্লাইম্যাক্সের জায়গায় এসে আমাদের একটা প্রশ্ন নিতেই হবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, রাধা কৃষ্ণ স্পেশাল। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইন্দাজ রবি, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজীব হাসান কৃষ্ণ। রাজীব,
হ্যাঁ
রাধা কৃষ্ণের গল্প যখন আপনি পড়েন, নিজের জীবনের সাথে কি কি মিল খুঁজে পান?
অনেক অমিল খুঁজে পাই। প্রথমত তো 1.5 বছর বয়সে
কেউ আপনাকে চুমু খায় নাই?
খাইলেও সে রাধা ছিল না নিশ্চিত, দাদি নানিরা ছিল ইনফ্যাক্ট, এবং দাদি নানিদের সঙ্গে আর যাই হোক প্রেম করা সম্ভব না। এবং জন্মের সময় হয়তো প্রথম চুমুটা কোনো এক নার্সি খেয়েছিল আমাকে, আমি জানি না। সেই নার্সের জন্য আমার অনেক অনেক মমতা ভালোবাসা। হে অজানা নার্স, আমার জন্মের পর প্রথম যে চুম্বন আপনি আমার কপালে দিয়েছিলেন সেই চুম্বনের স্মৃতি আজ আমি,
আপনাকে আসলে নার্স চুম্বন দিছিল
আমি অনুমান করতেছি,
মনে হয় না। কারণ জন্মের পর বাচ্চাদের চুমু খাওয়া খুবই অস্বাস্থ্যকর, বাচ্চার জন্য এবং যে চুমু খাবে তার জন্য। কি সাধুদাব ছোট বাচ্চাদের পায়ে চুমু খেতে হয় পায়ের পাতায়। আমরা গল্পে ঢুকে যাই, আমরা ছিলাম হচ্ছে যে রাধার সাথে, রাধা কোলে ছিল কৃষ্ণ, রাধার বয়স তখন নয়, কৃষ্ণের বয়স তখন দেড়, রাধা কৃষ্ণের মাথায় ওই কি বলে ওই ময়ূরের পালকটা
গুজে দিয়ে
গুজে দিল এবং হাত থেকে নিয়ে গুজে দিল এবং একটা চুমু খেয়ে বিদায় দিয়ে দিল। এর কয়েক বছর পরের ঘটনা, এর মধ্যে তিন বছর চার বছর পার হয়েছে, কৃষ্ণ মানে কানুর বাবা মা এবং তাদের আত্মীয় স্বজন তারা গোকুল ছেড়ে রাধার সঙ্গে যে জায়গাটায় দেখা হয়েছিল সেই জায়গায় এসে তারা বাড়ি ঘর করেছে, সাথে করে তাদের গরু টরু নিয়ে এসেছে। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনে গড়ে উঠেছে নতুন পল্লী। এই বৃন্দাবনের রাজা কিন্তু কংস না, এই বৃন্দাবনের রাজা হচ্ছে রাধার বাবা। এইখানে ধীরে ধীরে বড় হচ্ছে কানু মানে আমাদের কৃষ্ণ, এবং সে খুবই চঞ্চল দুরন্ত একটা বাচ্চা, তাকে কোনোভাবেই শাসন করা যায় না, তাকে বকলে এমনকি মারলেও সে কাদার বদলে হাসে। একদিন তার মা যশোমতী মানে এত দুষ্টুমি করে,
প্রচন্ড দুষ্টুমি করে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা তো গোয়ালা পরিবার, তারা প্রচুর পরিমাণে ক্ষীর ননি এসব বানায়, এবং কৃষ্ণ ক্ষীর টির খাক, এতে তার মার কোন সমস্যা নাই, বরং মারা খুশি হয় যদি বাচ্চারা খায়, একটু বাচ্চারা নধর কান্তি হয়, রবি ভাইয়ের মতো দেখতে একটু নাদুস নুদুস হয়, মারা তাতে খুশি হয়। কিন্তু কৃষ্ণের প্রবলেমটা হচ্ছে সে যতটা না খায় তার চেয়ে বেশি নষ্ট
নষ্ট করে।
শুধু তাই না, ও যশোমতী যখন দুপুরে ঘুমায়, দুপুরকালীন নিদ্রায় যান, তখন কৃষ্ণ তার যত বন্ধু বান্ধব আছে সবাইকে বাসায় ডেকে নিয়ে আসে এবং সবাই মিলে এই ধ্বংসলীলায় মানে এই মিষ্টান্নের ধ্বংসলীলায় মেতে ওঠে।
খাওয়ার দিকে কৃষ্ণের নজর কম, কৃষ্ণের মূল নজর হচ্ছে যে কিভাবে হাঁড়ি পাতিলগুলো ভাঙা যায়। তা একদিন যশোমতী তার মা কৃষ্ণের এইসব দুষ্টুমিতে বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে, এবং যে বাচ্চাকে বকা দিলে মারলে কাদার বদলে যে বাচ্চা হাসে, কোনো বাবা মাই তার উপর রাগ করতে পারে না। একদিন যশোমতী রাগের চোটে কৃষ্ণের হাত সারাদিন একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন দুটো হাত, তাতে কোনো কৃষ্ণের কোনো গান নেই, হাত ছেড়ে দেওয়া মাত্র সে আবারও আগের মতো দুষ্টুমি শুরু করল। তো সেইখানে তারা বেশ কয়েক বছর ধরে বাস করছে, এর মধ্যে কৃষ্ণও বড় হয়েছে, রাধাও বড় হয়েছে, রাধার বয়স এখন বারো বছর। কৃষ্ণের বাবা রাধার বাড়িতে গেল, রাধার বাবা রাজা সেই রাজবাড়িতে গেল জাস্ট পরিচিত হবার জন্য এবং তাকে জানানোর জন্য যে রাজামশাই আমরা আপনার এখানে বাস করছি। রাজার কাছে গিয়ে সে যখন নিজের পরিচয় দিল, রাজা চিনল, হ্যাঁ তোমাকে তো আমি খুব ভালো করে চিনি, তুমি তো আমার বিয়ের গটকালি করেছিলে। যখন রাজা এবং রানীর সঙ্গে মানে রাধার বাবা মার সঙ্গে নন্দ কথা বলছে, কৃষ্ণের বাবা কথা বলছে, তখন দেখে যে পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছে, বারো বছরের কিশোরী, যার চোখ দুটোর ওপর স্নিগ্ধ ছায়া ফেলেছে ঘন পল্লব, চম্পক বর্ণ যেন তার শরীর থেকে ফেটে ফেটে পড়ছে, পিছে আছে মেঘবর্ণ চুলে, মুখটা পাতির মতো যার ঝকঝকে দাঁত। তখনই নন্দর মাথায় আইডিয়া আসলো, আমি এই মেয়েটার মানে রাধার বাবা মার বিয়ের ঘটকালি করেছি, আমি রাধার ঘটকালি করলে কেমন হয়। সে রাধা রাজার সঙ্গে কথা বলা শুরু করলো যে আপনার মেয়েকে তো আমি চিনি। রাধা রাজা অবাক হয়ে গেল, তুমি আমার মেয়েকে চিনো, কিভাবে চিনো? তখন রাধা বললো, হ্যাঁ আমি তো ওই লোকটাকে চিনি, একদিন বনের মধ্যে দেখা হয়েছিল, ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। আচ্ছা আপনার না একটা ছেলে আছে, কালো মতো একটা ছেলে, আমি কোলে নিয়েছিলাম, বাতাসা খাইয়েছিলাম, মাথায় ময়ূর পালক গুজে দিয়েছিলাম, আপনার ছেলের চোখ দুটো খুবই সুন্দর, রাজীব মার্কিট, কৃষ্ণের চোখ সুন্দর হয় এবং তাদের চশমা লাগে না, যাই হোক। তো তারপর কৃষ্ণের বাবা রাধার রূপের প্রশংসা শুরু করলেন যে রাজা মশাই আপনার মেয়ে এত সুন্দর হয়েছে, সারা রাজ্যে আপনার মেয়ের রূপের ধারে কাছে আর একটি মেয়েও নাই, এই রাজ্যে তো নেই, আশেপাশে দশটা রাজ্য ঘুরেও আপনার মেয়ের মতো এত সুন্দর মেয়ে, এত স্নিগ্ধ মেয়ে, এত আলোকিত একটা মেয়ে কোথাও পাওয়া যাবে না। এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘরে চাঁদ এবং সূর্য একসঙ্গে নেমে আসবে, এই মেয়ে যে ঘরে যাবে হীরে ছাড়াই সেই ঘর ঝকমক করবে, এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘরে সুখ এবং শান্তি একসঙ্গে থাকবে। এই কথা শুনে রাধা লজ্জা পেয়ে তুলে সরে গেল, যা হয় এই বয়সের বেড়া লজ্জাবতী হয়। তখন কৃষ্ণের বাবা রাজাকে বলল যে কিন্তু এই মেয়েকে নিয়ে তো আপনার ভালো ঝামেলা আছে। রাজা বলল কেন ঝামেলা বলো তো? রাজা এবং রানীর মুখ শুকিয়ে গেল, বলল মেয়ে যখন সুন্দর হয় বাবা মার মনে খুবই আনন্দ হয়, সাথে ভয়ও থাকে। এই মেয়েকে তো একটা ভালো পাত্রের হাতে না দিলে এই মেয়ের জীবন তো পুরো ধ্বংস হয়ে যাবে। রাজা বলল হ্যাঁ তা তো ঠিক, তুমি আমার বিয়ে ঘটকালি করেছিলে এবং আমি বিয়ে করে সুখী হয়েছিলাম। তুমি এক কাজ করো, তুমি আমার মেয়ের জন্য ছেলে দেখো, তুমি এক কাজ করো, তুমি আশেপাশের রাজ্যগুলোতে খোঁজ লাগাও, আমার মেয়ে একজন রাজকন্যা, আমি তার জন্য একজন সুযোগ্য রাজপুত্র চাচ্ছি, সুযোগ্য রাজপুত্র যার সঙ্গে আমার মেয়ে রূপে গুণে মানাবে। তখন নন্দ একটা দুর্দান্ত কথা বলল। নন্দ বলল শোনেন, একটা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করে সেই মেয়ে কি চায়, সেই ছেলের মধ্যে কি থাকবে? সেই মেয়ে চায় ছেলেটা হবে রূপবান, তার রূপ থাকবে। মেয়ের মা কি চায়? মেয়ের মা চায় ছেলেটা হবে বিত্তবান, তার টাকা থাকবে। মেয়ের বাবা কি চায়? মেয়ের বাবা চায় ছেলেটার বংশ ভালো হবে। আর আমাদের মতো পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা কি চায়? আমরা চাই সেই বিয়ের খাবারটা যেন ভালো হয়, আমার কাছে একটা ভালো ছেলে আছে। ঠিক আপনার মেয়ে বা যে কোনো বিয়ের পাত্রী যেমন চায় ছেলেটা রূপবান, একই সাথে ছেলেটা বিত্তবান, একই সাথে ছেলেটার বংশও ভালো। রাজা বলল তাই, কোন সে রাজপুত্র? তখন কৃষ্ণের বাবা বলল সে রাজপুত্র না, সে আমাদের মতোই সাধারণ গোয়ালা, দেখতে খুবই সুন্দর, বংশ খুবই ভালো,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষ্ণের বাবা একটা খুব ভালো যুক্তি দিয়েছিলেন যে আপনারা যে রাজপুত্রের সঙ্গে বিয়ে দিতে চান, আপনার পাশের রাজ্যেই তো কংস রাজা একটা খুব ভালো উদাহরণ। আপনি কি কংস রাজার মতো এত নির্মম রাজা যার কাছে নিষ্পাপ শিশুদের রক্ত দিয়ে হোলি খেলাই হচ্ছে তার একমাত্র বিনোদন, তার ছেলেরা, কংস রাজার ছেলেরা তো কংসের চরিত্র থেকে খুব একটা উন্নত চরিত্রের হবে না, আপনার কি কংস রাজার ছেলেদের সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা ভাবছেন?
সেই কথাটাই উনি বারবার বলছিলেন যে রাজা তো কোনোভাবে তার মেয়ের সাথে একজন গোয়ালার বিয়ে দেবেন, বলে সে যাতে গোয়ালা হলেও তার বংশ ভালো এবং সে বিত্তশালী, কারণ সে নিজের উদ্যোগে সে এত বড় গোয়াল দিয়েছে, তার এত গরু, তার এত আয়, এটা যে কোনো রাজপুত্র সেই আয়ের থেকে ঈর্ষা করতে পারে। একই সাথে সে ধার্মিক এবং একই সাথে সে রূপবান। একটা রাজপুত্র তার সবই আছে কিন্তু তার দুটো জিনিস নাও থাকতে পারে, একটা হচ্ছে তার রূপ না থাকতে পারে, দুই হচ্ছে তার চরিত্র ঠিক নাও থাকতে পারে, সে খারাপ লোক হতে পারে। কিন্তু এই ছেলেটা রাজপুত্র নয়, কিন্তু একটা রাজপুত্রের যা যা থাকে, তার অর্থ আছে, তার বিত্ত আছে, তার রূপ আছে, তার বংশও ভালো, সবই আছে। তারপর রাজা রানী কনভিন্স না কৃষ্ণের বাবার কথা। তখন কৃষ্ণের বাবা বলল যে ছেলেটা সম্পর্কে আমার শালা হয়, আমার বউয়ের ভাই, আমার বউয়ের দু সম্পর্কে ভাই। তারপরে রাজা কনভিন্স না, কিন্তু রানীর মনে একটু, রানী বলল ঠিক আছে তারপর আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। এই কথা বলে কৃষ্ণের বাবা ওই রাজবাড়ি থেকে চলে আসল। চলে আসার পর বউকে সে বলল যে তোমার ভাইয়ের সঙ্গে তো আমি রাধার বিয়ের সম্বন্ধ ঠিক করে আসলাম, কারণ নন্দ খুবই বুদ্ধিমান লোক ছিল, সে জানে সে যতই রাজা যতই নানা করুক, যতই নানা করুক, রাজার মনের মধ্যে, রানীর মনের মধ্যে সে আসল জিনিসটা ঢুকিয়ে দিতে পেরেছে। কয়েকটা পয়েন্ট ঢুকিয়ে দিলেন, ছেলেটা বিত্তবান, ছেলেটা রূপবান, ছেলেটার চরিত্র ভালো, ছেলেটা ধার্মিক এবং ছেলেটার বংশও ভালো। এবং এই চিন্তা থেকে রাজা রানী এই মানে এই
বড় কথা হচ্ছে রাজপুত্র মানেই রাজপরিবার মানেই যে খুব ভালো হবে সেই নিশ্চয়তাও নেই। আপনি যে রাজপুত্র সঙ্গে আপনার মেয়ে দিবে, মেয়ের বিয়ে দিবেন বলে পণ করেছেন, কিন্তু রাজপুত্র হলেই যে আপনার মেয়ে সুখী হবে তার কোনো নিশ্চয়তা নেই, বরং রাজপুত্রের কাছে বিয়ে দিলে আপনার মেয়ে সুখী নাও হতে পারে।
তো সে মোটামুটি নিশ্চিত যে এরকম ছেলে ওরা আর খুঁজে পাবে না এবং এই ছেলের ব্যাপারে খোঁজ খবর নেবে। তো এই জন্য সে তার বউকে এসে একদম নিশ্চিন্ত গলায় বলছে যে তোমার ভাইয়ের সঙ্গে তো রাধার বিয়ে ঠিক করে আসলাম। তো তার বলল রাধাটা কে? রাধা হচ্ছে আমাদের রাজ্যের যে রাজা তার মেয়ে, রাজকন্যা। ববুল এটা কোনো কথা হলো, আমার ভাই একজন গোয়ালা, তার সঙ্গে রাধার বিয়ে হবে, রাজকন্যার বিয়ে হবে। তো লোক বলল যে এমন প্যাস্ট লাগিয়ে দিয়েছে ওদের মাথায়, ওরা দেখবে ঠিকই বিয়েতে রাজি হবে। তখন কৃষ্ণের মা বলল কিন্তু এখানে তো আরেকটা প্যাচ আছে, আমার ভাই তো কোনোদিন বিয়ে করবে না, সে তো ঘোষণা দিচ্ছে সে কোনোদিন কোন মেয়েকে সে বিয়ে করবে না,
ব্রহ্মচারী,
সে সারা জীবন চিরকুমার থাকবে। তখন কৃষ্ণের বাবা হাসতে হাসতে বলল, রাধা এমন একটা মেয়ে, রাধা এমন একটা মেয়ে, যে কোনো ব্রহ্মচারীর সামনে সে যদি একবার দাঁড়ায় সেই ব্রহ্মচারী ব্রহ্মত্ব গুচে যাবে। রাধা এমন একটা মেয়ে, সে যে কোনো সাধুর সামনে যদি দাঁড়ায় সাধুর ধ্যান ভেঙে যাবে। রাধা এমন একটা মেয়ে, সে যদি কোনো পাথরের ছেলের সামনেও দাঁড়ায়, পাথরের মূর্তি, পুরুষ মূর্তির সামনেও দাঁড়ায়, তাহলে সেই পাথরের মূর্তির মধ্যেও প্রাণ জেগে উঠবে। তোমার ভাই তো কোন ছাড়। দুই দিন পর ঠিকই যশোমতীর ভাই মানে তার শালা, তার নাম হচ্ছে আয়ন, সে পাশে কৃষ্ণের বাবার কাছে এসে উপস্থিত, এসে খুবই হইচই যে দুলাভাই আপনি কি কোনো এটা কি বিপদে ফেললেন আমাকে, কেন দুই দিন পর পর রাজার বাড়ি থেকে লোক আসছে আমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, আমি কি করি, আমার আয় কত, আমি কোথায় কোথায় যাই, কারোর সাথে আমার রিলেশনশিপ আছে কিনা, আমার ফেসবুক স্ট্যাটাস কেমন, এগুলি তারা খোঁজ খবর নিচ্ছে,
ট্যাক্স দেই কিনা,
ট্যাক্স দেই কিনা,
এগুলি খোঁজ খবর নিচ্ছে কি।
বললো না আমি তো কিছু জানি না। বলে আপনি কিছু জানেন না মানে, পাড়ার প্রতিবেশী বললো যে আপনি রাজবাড়িতে কয়েকদিন আগে গিয়েছিলেন, মতলবটা কি?
ফেসবুকে ইভেন্টও খোলা হয়েছে, অলরেডি
ইভেন্টও খোলা হয়েছে। তখন হাসতে হাসতে এই লোক বললো যে আসলে তোমার সাথে রাজকন্যার বিয়ে ঠিক করছে। তখন সে হ্যাবি খেপে গেল, রাজকন্যার বিয়ে ঠিক করছে, সে রাজকন্যা হোক, রাজকুমারী হোক আর স্বর্গের দেবী হোক, আমি তো কাউকে বিয়ে করবো না, বিয়ে করা আমার কাজ না, আমার কাজ দুইটা, একটা হচ্ছে ধর্ম পালন করা আর একটা হচ্ছে ব্যবসা করা, বিয়ে আমার দ্বারা হবে না, আমি বিয়ে করব না, আপনি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন দুলাভাই। তখন নন্দ তাকে অনেক করে বুঝালো, দেখো তোমার বিয়ে করাতে অনেক কারণে দরকার, আমাদের পাশের রাজ্য হচ্ছে কংস, সেখানে কংস যে কোনো দিন এই রাজ্য আক্রমণ করতে পারে, তুমি যদি এখন এই রাজকুমারীকে বিয়ে করো তাহলে আমাদের গ্রামের ওপর কোনোদিন কংস রাজা আক্রমণ করার সাহস পাবে না, শুধু তুমি রাজকন্যাকে বিয়ে করে তুমি শুধু রাজকন্যাই পাবা না, তুমি তো অর্ধেক রাজত্ব পাবা এবং এই রাজ্যের মানুষদের নিরাপত্তাও তুমি দিতে পারবা, কাজেই বিয়েটা শুধু তুমি তোমার নিজের কারণে করবে না, তুমি আমাদের সবার ভালোর জন্য করবে, যাতে কোনোদিন কংস এসে আমাদের বাচ্চা কাচ্চাদের হত্যা করতে না পারে। এইভাবে কথা বলে বলে সে আয়ানকে, তার শালাকে রাজি করে ফেলল এবং আয়ান মোটামুটি ঠান্ডা হলো। ঠান্ডা হয়ে যখন সে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে, তখন দেখে গোয়াল ঘরের কাছে বসে তার ভাগ্নে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তো বলে বাঁশি কে বাজায়? তো তখন কৃষ্ণ বাবা বললো ও তো ওই যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তখন আয়ান বেশ কিছুক্ষণ বাঁশি শুনলো, শুনলো বলল বাহ বাচ্চা হলেও ও তো ইতিমধ্যেই বাঁশিতে দারুণ সুর তুলতে পারে এবং আসিবিন্তা সুবির অস্ত্র হচ্ছে তার কথা, তার লেখা। তখন তার রেডিও ছিল না, ফেসবুকও ছিল না, তখন কৃষ্ণদেরকে বাঁশি বাজাতে হতো, এখন স্ট্যাটাস দিলে কাজ হোক। আমরা চলে যাই পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারটা হচ্ছে কৃষ্ণের মধ্যে, কৃষ্ণর বয়সী 12 হয়ে গেছে, সে ভীষণ দুরন্ত, ভীষণ 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 রকমের দুরন্ত, মানে বয়স যত বাড়ছে সে তত দুষ্ট হচ্ছে, দুষ্ট হতে হতে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে মাঠে গরু চড়াতে যায়, কারণ তার এটা পেশা, তার বাবা মার পেশাও এটা, গরুকে সে ঘাস খাওয়াতে নিয়ে যায়, হাজার হাজার গরু, এবং কৃষ্ণ এবং পাড়ার সমস্ত ছেলেরা গরুকে যমুনা নদীর তীরে একটা তৃণভূমি আছে সেখানে ঘাস খাওয়াতে নিয়ে যায়। যখন ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে গরুগুলোকে, যখন নিয়ে যাচ্ছে তখন কৃষ্ণের মা কৃষ্ণকে বলছে, শোন খুব সাবধানে থাকবি, শ্যামলী নামে যে গরুটা আছে ওটা খুব বলশালী এক গরু, তার শিং ধরে কখনো নাড়াচাড়া করবি না, ও গুতা দিলে তুই মারা যাবি, রোদের নিচে বসবি না, কারণ রোদে তুই যদি পুরিস তাহলে সেই তাপ আমার গায়ে লাগবে। কৃষ্ণ তার মার সামনে খুবই ভদ্র, বলে আচ্ছা মা আমি কোনো দুষ্টুমি করব না, কোনো কিছুই করব না। বলে কৃষ্ণ গরু টরু নিয়ে তার বন্ধুদের নিয়ে, তার বন্ধুদের মধ্যে আছে বলাই, তার বন্ধুদের মধ্যে আছে সুবল, এদেরকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যখন সে পাড়া থেকে বের হয়েছে তখনই কৃষ্ণের আসল রূপ বেরিয়ে পড়ল। সে প্রথমেই লাভ দিয়ে শ্যামলীর ওই সবচেয়ে বড় গরুটা, যেটা সবচেয়ে বড় এবং শক্তিশালী যে গরু, তার পিঠে চলে বসল। তার তার মা যেহেতু না করছ শ্যামলীর সিংয়ের কাছে যাস না, সে গিয়ে ঠিক শ্যামলের খালের উপর চলে বসলো, তার লেজ ধরে টান মানলো এবং বনে গিয়ে তারা গরুগুলোকে ছেড়ে দিল। ছেড়ে যাওয়ার পর কৃষ্ণ বলল যে আজকে আমরা খেলব। এক একদিন তারা এক এক খেলা খেলে, কোনোদিন কচ্ছপ কচ্ছপ খেলে, কোনোদিন বাঘ ভাল্লুক খেলে। আজকের খেলা কি হবে? আজকের খেলা হবে রাজা প্রজা খেলা। তো কৃষ্ণ বলল আচ্ছা ঠিক আছে তাহলে রাজা প্রজাই খেলব, কারণ এদিকে ওরা গরুরা মাঠে ঘাস খাচ্ছে আর এই রাখাল বালকরা বসে রয়েছে, তাদের তো কিছু খেলা নেমেতে থাকতে হবে। তো কি খেলা? তাদের খেলা হচ্ছে রাজা প্রজা খেলা। এখন কৃষ্ণ বলল আমি রাজা তোরা সবাই প্রজা। তখন বন্ধুরা খেপে গেল যে তুই পাইছিসটা কি, প্রতিদিন কেন তুই রাজা হবি?
আপনি যেটা করতেন আর কি, যে আপনার ব্যাট ছিল এবং আপনার এই বল ছিল জন্য আপনি নিয়ম করে দিয়েছিলেন যে আপনি
কোনোদিন
ওপেনিং, হ্যাঁ ওপেনিং ব্যাটসম্যান হবেন আপনি এবং কোনোদিন আপনি আউট হবেন না, যেটা করে আর কি।
তো সুবল নামে কৃষ্ণের এক বন্ধু ছিল, সে বলল যে না আমি রাজা হব আজকে, তুই হবি প্রজা। কৃষ্ণ বলল না আমি রাজা হব তুই হবি প্রজা। এবং তারপর তারা প্রতিযোগিতা, তখন কৃষ্ণ বলল ঠিক আছে তাহলে আমরা একটা প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা? কৃষ্ণ তার হাতের বাঁশিটা ছুঁড়ে মারল যমুনা নদীতে, মেরে বলল এই বাঁশিটা যে সবার আগে উঠিয়ে আনতে পারবে সেই হবে রাজা বলে সবাই একসঙ্গে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ল। যমুনা সেই অতল জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ওদের মধ্যে সবচেয়ে ভালো সাঁতারও ছিল কৃষ্ণ। তারপরে ঝুঁকি নেওয়া ঠিক হবে না, কৃষ্ণ পানিতে ডুব সাঁতার দিয়ে সুবলের পা টেনে ধরল, অমুকের কাছা টেনে ধরল, অমুকের ঘাত ধরে সে পানিতে ডুবিয়ে রাখলো। তারপর সে বাঁশি নিয়ে, সবার আগে সে বাঁশিটা নিয়ে ঘাটে চলে আসলো। বন্ধুরা সবাই খুব হতাশ। এরপর কৃষ্ণ বলল ঠিক আছে তাহলে আরেকটা খেলা খেলি, আরেকটা আরেকবার টেস্ট হোক কে হবে রাজা। এই যে কদম গাছটা আছে এটার মাথায় যে সবার আগে উঠতে পারবে সেই হবে রাজা। সব ছেলেরা এক দৌড়ে কদম গাছের মাথায় উঠতে গেল, কৃষ্ণ উঠতে গেল এবং কৃষ্ণ সবার আগে উঠল। সে উঠে শুধু ক্ষান্ত হল না, যারা অন্যরা উঠতে গেল সুবল বলাই তাদের কাউকে কাউকে সে গাছ থেকে ফেলে দিল, ডাল ভেঙে দিল এবং কৃষ্ণ একদম গাছের মাথায় গিয়ে বসে রইল এবং বন্ধুরা নিচের ডালগুলাতে বসে রইল। এখন যেটা নির্ধারিত হয়ে গেছে কৃষ্ণই রাজা হবে, কারণ সে আগের খেলাতেও ফার্স্ট হয়েছে এই খেলাতেও ফার্স্ট হয়েছে। কিন্তু কৃষ্ণ এবার আরেকটা চ্যালেঞ্জ শুরু দিল যে এখন আমরা যে যেখানে আসি গাছ থেকে সেখান থেকে আমরা মাটিতে লাফিয়ে পড়ব, যে লাভ দিতে পারবে সেই রাজা হবে। তখন বন্ধুরা ভয় পেয়ে গেল, কারণ সবার উপরে আসে কৃষ্ণ, বন্ধুরা আছে নিচুর দেয়ালে, ওরা লাভ দিলে তেমন বাধা লাগবে না, কিন্তু কৃষ্ণ যদি এত উঁচু থেকে লাভ দেয় ও তো মারাই যাবে। সবাই বললো না কৃষ্ণ তুই রাজা হবি, তুই রাজা হবি, তুই লাভ দিস না। কৃষ্ণ তো কারো কথা শোনার বান্দা না, সে সবাইকে অবাক করে দিয়ে ওপর থেকে ঝপাং করে লাভ দিয়ে নিচে পড়ল। ভাগ্যিস নিচে কাদামাটি ছিল, কাদামাটি থাকার কারণে কৃষ্ণের হাত পা ভাঙল না। তখন সব বন্ধুরা একমত হল যে আসলে কৃষ্ণের চাইতে যোগ্য কেউ নেই, কৃষ্ণই রাজা হবে। কৃষ্ণ যখন রাজা হলো তখন সে তার বন্ধুরা হয়ে গেল প্রজা। তখন কৃষ্ণ সুবলকে বলল তুই উত্তরে যা, গিয়ে দেখে আয় কোনো শত্রু আসছে কিনা। বলাইকে বলল তুই দক্ষিণে যা, দেখে আয় কোনো শত্রু আসছে কিনা। এইভাবে সমস্ত বন্ধু বান্ধবদের সে নানান দিকে পাঠিয়ে দিল। সবাই যখন নানান দিকে চলে গেল তখন কৃষ্ণ যে টিফিন তারা নিয়ে আসছিল বন্ধু বান্ধব, ওই খাবার তো রেখে গেছে কৃষ্ণ, সবার খাওয়ার একাই খেতে লাগলো। এটাই রাজা হিসাবে সে এই কাজটাই করতে লাগলো। অন্যরা ঘুরে টুরে ফিরে এসে দেখে যে কৃষ্ণ সবার খাবার খেয়ে শেষ করে ফেলছে এবং কৃষ্ণ হো হো করে হাসতেছে, এটাই তার মজা। এইভাবে কৃষ্ণের দিন কাটে। এবং যখন তারা গোধূলি লগ্নে,
এখানে একটা খুব ইন্টারেস্টিং লাইন আছে ভাই, যে সুবল সম্ভবত বা সুবল একটা মন্তব্য করেছিল যে তুই আসলেই এবার সত্যিকারের রাজা হয়েছিস। সত্যিকারের রাজারা কি করে? প্রজাদের খাবার খেয়ে নিজের পেট ভরে ভরে ভরে। খুবই একটা,
তখন কৃষ্ণ একটা পাল্টা জবাব দিয়েছিল যে সত্যিকারের রাজা কেবল প্রজার খাবার খায় না, প্রজার উপর বেঁচে থাকে না, সত্যিকারের রাজা প্রজাদের বিপদে সে সবার আগে এগিয়ে যায়। এবং কৃষ্ণকে যখন রাজা ঘোষণা করলো বন্ধুরা, তখন কৃষ্ণের মাথায়, তখন কৃষ্ণ বলল যে আমার ই লাগবে, মুকুট লাগবে। তখন তার বন্ধুরা বন থেকে কুড়িয়ে পেল আরেকটা ময়ূরের পালক এবং তার মাথায় পুড়িয়ে দিল। এবং পুড়িয়ে দেওয়ার পর কৃষ্ণকে বললো মনে আছে ছোটবেলায়? তখন কৃষ্ণ বললো আমার মনে পড়ছে ছোটবেলায়
কে জানে
আমার মাথায় এরকম ময়ূরের পালক গুজে দিয়েছিল, তার নাম আমার মনে নেই, শুধু তার মুখটা মনে আছে, আর মনে আছে তার দুখানি হাত আর গায়ের মিষ্টি গন্ধের কথা। সন্ধ্যা হয়ে আসলো, কৃষ্ণ এবার ফিরবে গরু নিয়ে। এবং কৃষ্ণ যখন গরু নিয়ে ফিরছে তখন সে বাঁশিতে ফু দিল, বাঁশি বাজাতে বাজাতে গান গাইতে গাইতে সে ফিরছে। দূর থেকে কৃষ্ণের মা শুনল বাঁশি বাজছে, তখন কৃষ্ণের মা নিশ্চিন্ত হল যে তার ছেলে ঘরে ফিরছে। এবং কৃষ্ণের এটাই ছিল সবচেয়ে বড় অস্ত্র, সে দুর্দান্ত দুর্দান্ত রকমের বাঁশি বাজাতে পারত। এর পরের পর্বে কৃষ্ণ এখন বড় হয়ে গেছে, সে রীতিমতো যুবক। এইখানে একটা দুর্ঘটনা ঘটল, কৃষ্ণ যখন যুবক তখন একটা অ্যাক্সিডেন্ট কৃষ্ণের জীবনে ঘটল, সে অ্যাক্সিডেন্টের কথা বলব। আমাদেরকে এক মিনিটের একটি বিরতি নিতে হবে, এক মিনিটটা জাস্ট গুনে গুনে 120 সেকেন্ডের একটা বিরতি নিতে হবে। 120 সেকেন্ড পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও রাধাকৃষ্ণ স্পেশাল পর্ব। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফিন্দা ছবি, আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল কৃষ্ণ রাজীব হাসান। আমরা সরাসরি চলে যাই গল্পে। আমি বিরতির আগে বলছিলাম যে এরপর একদিন অ্যাক্সিডেন্ট হল কৃষ্ণ যখন যুবক। কৃষ্ণদের তো অনেক গরু ছিল, তার মধ্যে একটা বিশেষ গরু ছিল যে গরুটার নাম ছিল শ্যামলি। সেটা খুবই বিশাল দেহি, হেভি ওয়েট একটা গরু এবং সবচেয়ে বেশি দুধ দিত সেই গাভিটা। তো সেই গাভিটার মালিক ছিল আসলে সুবল। তো একদিন ওরা গরু চড়াতে যাবে, কৃষ্ণের এক বন্ধু তার নাম হচ্ছে বলাই, তার শরীরে জ্বর আসছে। তো বলাই গরু চড়াতে ওই দিন যাবে না। এখন বলাইকে যেহেতু কৃষ্ণ খুবই পছন্দ করে এবং সে যেহেতু বন্ধুদের রাজ্যে সেই হচ্ছে রাজা, সে ঠিক করলো কৃষ্ণ যে আমার বন্ধুর জ্বর, আমি আজকে সারাদিন বন্ধুর যত্ন নেব, বলাইয়ের যত্ন নেব, আমিও আজকে গরু চড়াতে যাব না। তো বলাই এবং কৃষ্ণকে বাদ দিয়ে বন্ধুরা গরু চড়াতে গেছে। বলাইয়ের পাশে কৃষ্ণ বসে রয়েছে, তার সেবা যত্ন করছে, তার জ্বর এসেছে। এমন সময় দুপুরের দিকে বন্ধুরা ছুটে আসছে, এসে কৃষ্ণকে বলল ভয়াবহ খারাপ খবর আছে। কি খারাপ খবর? ওরা যমুনা নদী তীরে একটা মাঠ ছিল, সেখানে গরুকে ঘাস খাওয়াত। ওর পাশেই ছিল আরেকটা বড় পুকুরের মতো, যেটার পানি ছিল নিকষ কালো, কিন্তু সেই পুকুরের পানি ছিল বিষাক্ত, কারণ সেই পুকুরে একটা অজগর সাপ বাস করত। সেই পুকুরটার নাম ছিল কালীদহ। সেখানে অজগর, বিশাল একটা অজগর সাপ বাস করত, যে অজগরকে গ্রামের লোকেরা দত্ত ভাবত। মানে সেই অজগর সমুদ্রের ঢেউয়ের মতো তার ছিল ফনা, বট গাছের মতো ছিল তার শরীর। সে অজগরকে কেউ কাটাতে সাহস পেত না, এবং ওই পুকুরের পানি কোন পশু পাখিও খেত না, কারণ এত বিষাক্ত ছিল। কিন্তু সেদিন কি মনে করে সেই শ্যামলি গরুটা সেই পুকুরের ধারে গেছে এবং পানি খেতে গেছে, তখন পুকুর থেকে অজগরটা উঠে এসে শ্যামলিকে ছৌ মেরে গিলে ফেলছে। এটা একটা বিশাল দুর্ঘটনা, এবং এটা শুনে কৃষ্ণ বলল যে এত বড় গরুটা কি ওই সাপটা খেয়ে ফেললো?
অজগর না অ্যানাকোন্ডা,
অজগর, ঠিক আছে, এত বড় সাপটাকে এই অজগর খেয়ে ফেললো। বললে হ্যাঁ।
পুকুরটার নাম কি বললেন?
কালীদহ।
কালীদহ, কি মিল! আপনার মানিকগঞ্জের আপনার বাড়ির পাশের নদীর নাম হচ্ছে
কালীগঙ্গা, আর এটা হচ্ছে কালীদহ।
মানে এইসব কি
এই হয়ে যায়, বস হয়ে যায়। আচ্ছা যায়। এখন কৃষ্ণের মধ্যে সেই রাজার বোধ আবার জেগে উঠল। সে বলল আমি যাচ্ছি দেখি। বলে সে দৌড়ে কালীদহর পাশে আসলো। আসার পর দেখে কালীদহর পাশে বসে তার বন্ধু সুবল কাঁদছে। সুবলের খুবই প্রিয় গরু ছিল ওই শ্যামলি। যারা গরু চড়ায় তারা তাদের সাথে গরুর একটা সম্পর্ক হয়ে যায়, বা পশু পাখি যারা পালে তার সঙ্গে সম্পর্ক হয়ে যায়। সুবলে খুব খারাপ লাগছে, তখন সে সুবলকে ঝাড়ি দিল। যখন শ্যামলি পুকুর পাড়ে এলো তখন তোর হুশ ছিল না, তখন তুই ফিরাতে পারলি না, এখন বসে বসে মেয়ে মানুষের মতো কাঁদছিস। সুবল বলল আমি আর বাঁচতে চাই না দোস্ত, আমার গরুকে খেয়ে ফেলছে সাপ, এই বদমাইশ সাপ, আমাকে কেউ বাঁচাতে এগিয়ে আসে নাই। তখন কৃষ্ণ বলল আমি তো আসছি, আমি এই সাপকে মেরে ফেলব। বলে সে পানির মধ্যে ঝাঁপায় পড়ল। বন্ধুরা সবাই হতবন, যে পুকুর ধারে কোন মানুষ পশু পাখি যাওয়ার সাহস পায় না ওই সাপটার ভয়ে, কৃষ্ণ অবলীলায় তার রাজাগিরি দেখানোর জন্য সে পুকুরের পানিতে ঝাঁপ দিল। তখন ছেলেরা দৌড়ে গ্রামে চলে আসলো এবং সবাইকে বলল যে আপনারা বের হন, কৃষ্ণ পাগল হয়ে গেছে, কৃষ্ণ কালীদহে ঝাঁপিয়ে পড়েছে। এটা শুনে গ্রামের লোকজন, হাজার হাজারের লোকজন বেরিয়ে আসলো যে কৃষ্ণ কালীদহে ঝাঁপ দিয়েছে, মানে এবার অজগর কৃষ্ণকে বাসে অ্যানাকোন্ডা কৃষ্ণকে খেয়ে ফেলবে। তারা পুকুর পাড়ে এসে দেখে সেই পুকুর সমুদ্রের মতো গর্জন করছে। একবার কৃষ্ণকে দেখা যাচ্ছে, একবার সাপকে দেখা যাচ্ছে, একবার কৃষ্ণকে দেখা, একবার অজগরকে দেখা যাচ্ছে। কৃষ্ণ অজগরের সেই বিশাল বট গাছের গুড়ির মতো যে ফনা সেটা জড়িয়ে ধরে আছে, আর সাপটা অজগরটা মাথা ঝাঁকাচ্ছে। কিছুক্ষণ পর কৃষ্ণ এবং সাপ দুজনই পানির নিচে, গভীর পানির নিচে হারিয়ে গেল। তারও কিছুক্ষণ পর পুরো পুকুরের পানি লাল টকটক হয়ে গেল রক্তের রঙে, এবং সবাই তখন পুকুর পাড়ে কান্নাকাটি শুরু করলো যে কৃষ্ণ মারা গেছে, এটা নিশ্চিতভাবে কৃষ্ণের রক্ত। কিন্তু সবাই অবাক করে দিয়ে কিছুক্ষণ পর কৃষ্ণ উঠে আসলো, এবং সবাইকে আরো অবাক করে দিয়ে কিছুক্ষণ পর মৃত অজগরটা ভেসে উঠল। গ্রামবাসী সবাই উল্লাসে চিৎকার দিয়ে উঠল যে এটাই কৃষ্ণ এবং এটাই আসল বীর। কৃষ্ণ পুকুর ঘাট থেকে উঠে আসছে, তাকে ঘিরে আছে গ্রামের হাজার হাজার মানুষ, তারা বিস্ময়ে যে এ মানুষ তো অন্য কিছু, যে কালীদহরে এই অজগরটাকে হত্যা করতে পারে সে মানুষ না দেবতা, সে মানুষ না অলৌকিক কিছু। কৃষ্ণের কোন ভ্রুক্ষেপ, কৃষ্ণ ভিড়ের মধ্যে থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে কৃষ্ণ দেখল সেই ভিড়ের মধ্যে থেকে একজন নারীকে, তার রূপ পৃথিবীর আর সকল নারীর রূপকে ছাড়িয়ে গেছে, এই পৃথিবী ছাড়িয়ে তার রূপ যেন আকাশ ছুঁয়েছে। তার পিঠের উপর ঢাল হয়ে আছে একরাশ চুল, ভ্রমর কালো চোখের উপর বড় বড় পল্লব, তার গ্রীবা যেন নদীর একটা তরঙ্গ, তার ঘাড়টা হচ্ছে নদীর তরঙ্গের মতো। না, সেই রমণী কৃষ্ণের কাছে আসেনি, অন্য নারী পুরুষরা কৃষ্ণকে যেমন ঘিরে দাঁড়িয়েছে ওই রমণী কৃষ্ণের কাছে আসেনি। সে দূর থেকে কৃষ্ণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এবং সেই দৃষ্টিতে ঝরে পড়ছে মুগ্ধতার আলো। এবং এই একটা দৃষ্টি দেখেই কানুর কৃষ্ণের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। কৃষ্ণের মনে হল সে যে তার নিজের জীবন তুচ্ছ করে একটা সাপের সঙ্গে লড়াই করেছে, শুধুমাত্র এরকম একটা লুক যদি জীবনে পাওয়া যায়, এরকম একটা তাকানো যদি জীবনে পাওয়া যায়, তাহলে এরকম লড়াই আরো 100টা করা যায়, এবং সেই 100 বার লড়াই করে 100 বার মরণের মধ্যেও কোনো ক্ষতি নেই। এতখানি মধু কারো চোখে থাকতে পারে, এতখানি সুধা কারো দৃষ্টিতে থাকতে পারে, এটা কৃষ্ণ তার জীবনে প্রথম জানল। কৃষ্ণ চাইল যে অন্য নারী পুরুষটা যেমন তাকে ঘিরে ধরেছে, তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, কৃষ্ণের শরীরে কোথাও আঘাত লেগেছে কিনা, কোথাও ব্যথা পেয়েছে কিনা হাত বুলিয়ে দেখছে, জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো। কৃষ্ণ চাইল সেই রমণীটা যেন তার কাছে আসে। হায়, সেই রমণী তার কাছে আসেনি, সে শুধু দূর থেকে প্রশংসার দৃষ্টিতে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণ বাসায় চলে গেল, তাকে জনতা মাথায় করে বাসায় চলে গেল। অনেকদিন আগের কথা তো, কৃষ্ণ রমণীটাকে চিনেনি। এই সেই রমণী যার নাম হচ্ছে রাধা, সম্পর্কে কৃষ্ণের মামী। এই সেই রমণী যে
1.5 বছর বয়সে কৃষ্ণের কপালে একটা চুমু খেয়েছে, এই সেই রমণী যে কৃষ্ণকে প্রথম
মাথায়
রাজার মুকুট পরিয়ে দিয়েছে।
এরপর কৃষ্ণের জীবন গোটাটাই বদলে গেল। কৃষ্ণের তখন সেই অবস্থার খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখে না, কৃষ্ণের কিছুই ভালো লাগে না। সে বন্ধুদের সাথে আর মাঠে গরু চড়াতে যায় না, সে আর ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ভাইবার হোয়াটসঅ্যাপ করে না, তার মনে সুখ নাই, তার মধ্যে কোনো চঞ্চলতা নাই। সে সারাক্ষণ সেই রমণীর কথা ভাবে, যে রমণীর চোখের মধ্যে আলো ছিল, যেই রমণীর তাকানোর মধ্যে সুধা ছিল, অমৃত ছিল। বন্ধুরা এসে কৃষ্ণকে জড়াজড়ি করে যে চল বন্ধু গরু চড়াতে যাই, খেলি রাজা রাজা খেলি, রাজা পূজা খেলি। কৃষ্ণ বলল যে আমার সঙ্গে কথা বলিস না সুবল, কেউ কথা বললে আমার বাতাস কাঁপে, আমার গায়ে এসে বিষের ঝাপটা লাগে। বন্ধুরা বলে তোর কি অসুখ হয়েছে? কৃষ্ণ বলে এই অসুখের কথা আমি জানি না, আমার কোনো কিছু ভালো লাগে না কৃষ্ণ, আমি শুধু আমি তার কাছে যেতে চাই, শুধু তাকে আরেকবার দেখতে চাই। সুবল অবাক হয়ে বলে, বলাই অবাক হয়ে বলে, তুই কাকে দেখতে চাস? তখন কৃষ্ণ বলে সেই রমণীটা, সেই মহিলাটা যাকে, যে আমার দিকে তাকিয়েছিল, তার চুলে ছিল সিঁদুরের টিপ, যেন মেঘের মধ্যে সূর্য উঠলে যেরকম লাগে সেই রকম লাগছিল, সোনার পদ্মের মতো তার মুখ, যে মুখ দেখলে চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকায়, তার কাজল টানা চোখ, সেই চোখের মধ্যে দারুণ আলস্য মাখা। তার কোমর খুবই সরু, কিন্তু সে রাজহংসীর মতো হাঁটে ধীর লয়। তাকে ছাড়া আমার আর কোনো কিছু দেখতে ইচ্ছে করে না, শুনতে ইচ্ছে করে না। সেই আমার সব, সে আমার গোটা হৃদয় জুড়ে ভর করে আছে। আমার চোখ দিয়ে আমি তার কাছে নিজেকে সমর্পণ করতে চাই। তার মধ্যে বলতো, তুই কার কথা বলছিস? আমাদের তো গ্রামে সুন্দরী নারীর অভাব নাই। তখন কৃষ্ণ বলল, এই সুন্দরের সাথে কোন সুন্দরের তুলনা হয় না, এই সুন্দরের সাথে কোন সুন্দরের তুলনা হয় না। এই সুন্দর হচ্ছে শরীর অবশ করে দেয়া সুন্দর, এই মুগ্ধতা হচ্ছে হৃদয় বিবশ করে দেয়া মুগ্ধতা। তখন বন্ধুরা বলে, আচ্ছা তুই যদি বাসা থেকেই বের নাও হস, তাহলে তুই মহিলাকে কিভাবে, ওই রমণীকে কিভাবে, মেয়েটাকে কিভাবে তুই খুঁজে পাবি? কৃষ্ণর কোনো কিছু ভাল লাগে না। তারপর সে বাসা থেকে, মানে সারাদিন সে মেয়েটার কথা ভাবে। একদিন কৃষ্ণ যমুনা নদীর তীরে বসে রয়েছে, মাথার উপর চড়া করে রোদ উঠেছে, কিন্তু সেই রোদে কৃষ্ণের কোনো কিছু আসে যাচ্ছে না, মানে খালি রোদ না। কৃষ্ণকে যদি তখন আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয়, কৃষ্ণ গায়ে লাগবে না, কারণ তার মনে আরো বড় আগুন জ্বলছে দেখি দেখি করে। হঠাৎ করে কৃষ্ণ চঞ্চল হয়ে উঠল, কারণ নদীতে নৌকায় করে 8-9 জন মেয়ে আসছে, রমণী আসছে, তাদের ঠিক মাঝখানে সেই রমণীটা বসে আছে। এটাকে জাস্ট বলে লাভ এট ফার্স্ট সাইট। আপনি ভিড়ের মধ্যে কোনো মেয়েকে দেখলেন, তার প্রেমে পড়ে গেলেন, এরপর যদি 100 বছর পরও সেই মেয়েটাকে দেখেন, আপনি ঠিক তাকে চিনে নিতে পারবেন। তার নাম জানা দরকার নাই, তার ফেসবুক আইডি চেনার দরকার নাই, তার মোবাইল নাম্বারের দরকার নাই। কোনো মেয়েকে দেখলে যদি আপনার মন ভাইব্রেট করে ওঠে, সেই মেয়েকে 100 বছর পরেও আরো ভিড়ের মধ্যে, আপনি হয়তো লাখখানেক ভিড়ের মধ্যে তাকে দেখেছেন, এরপর কোটিখানেক ভিড়ের মধ্যে তাকে দেখলেও আপনার হৃদয় অবিকল একই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে উঠবে। রাজি
না, একদম ঠিক কথা বলছেন। চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে 70,000 দর্শকের মাঝখানে, মানে তো গত শনিবার রাতে ফাইনালটা হলো বার্সেলোনা আর জুভেন্টাসের মধ্যে, 70,000 দর্শকের মধ্যে একজন নীল নয়ন রমণী বসেছিল, এবং তাকে দেখে আমি লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে আমার। এবং আমি ঠিক করছি, আমি খুব দ্রুতই বার্সেলোনা চলে যাবো, বার্সেলোনার সামনে বাদাম বেচবো,
স্টেডিয়ামে বাদাম বেচবো,
স্টেডিয়ামে বাদাম বেচবো সেই রমণীর জন্য।
তো যাই হোক, মেয়েরা নৌকায় করে আসছে, কানুর সাথে সাথে কৃষ্ণ সাথে সাথে সে ঘাটে গিয়ে দাঁড়ালো, এবং কৃষ্ণের মন ভেঙে গেল, এই মেয়েগুলো নামলো। কিন্তু সেই মেয়েটা, সব মেয়ে কৃষ্ণের দিকে তাকালো এবং সব মেয়ে কৃষ্ণকে চিনলো, আর এই সেই কৃষ্ণ লোকাল হিরো, শুধুমাত্র সেই মেয়েটা, সেই রাধা কৃষ্ণের দিকে একবারও তাকালো না। কৃষ্ণের হৃদয় খান খান হয়ে, যমুনা নদীর পার যেভাবে ভাঙে সেভাবে খান খান হয়ে ভেঙে পড়ল। পরদিন কৃষ্ণ আবারও গেল সেই ঘাটে, এই ঘাটে রাধা এবং তার সখীরা আসে, নৌকা দিয়ে পার হয়, এই ঘাটে তারা স্নান করে। কৃষ্ণ ওয়েট করছে যে কখন তারা স্নানে যাবে। হঠাৎ করে কৃষ্ণের মনে হলো যে মেয়েরা স্নান করবে, আমি লুকিয়ে লুকিয়ে দেখব, এটা তো আমার জন্য লজ্জার বিষয়। তারপর কৃষ্ণ লোভ সামলাতে পারল না, সে বসে রইল। আরেকদিন পরদিন আবার কৃষ্ণ গেল, কৃষ্ণ যাওয়ার পর দেখল যে সেই মেয়েগুলো রাধা এবং তার সখীরা হেঁটে আসছে। কৃষ্ণ রাস্তার মাঝখানে দাঁড়ালো যাতে কৃষ্ণকে তারা ক্রস করে যায়। রাধা এবং তার সখীরা কৃষ্ণের পাশ দিয়ে গেল, প্রত্যেকটা সখী কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, এই সেই কৃষ্ণ, সবার মুখে মিটি মিটি হাসি। শুধু রাধা কৃষ্ণের দিকে একবারও তাকালো না, সে নতমুখী হয়ে মাথা নিচু করে কৃষ্ণের পাশ দিয়ে চলে গেল, এবং কৃষ্ণকে অবাক করে দিয়ে কিছু দূর যাওয়ার পর সব কয়টা মেয়ে একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। মেয়েদের এই ব্যাপারটা কেমন লাগে? যখন আপনার পাশ দিয়ে একদল মেয়ে যায়, আপনার সামনে কোনো কথা বলে না, মাথা নিচু করে থাকে, একটু দূরে গিয়ে তারা সবাই একসঙ্গে হঠাৎ করে হেসে দেয়, এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে মধুরতম দৃশ্যের একটা। যাই হোক, কৃষ্ণের অবস্থা আরো 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 বেশি খারাপ হয়ে গেল। কৃষ্ণের ইচ্ছা হলো যে সে আবার সে কদম গাছে চলে যায়। কদম গাছে গিয়ে এবার গাছের উপরে না, গাছের উপরে গিয়ে একটা দড়ি বাঁধে, দড়ি বাঁধার পর নিজের গলায় লাগিয়ে যাতে সে ঝুলে পড়ে। মেয়েটা একবারও তার দিকে তাকালো না, শুধু দূর থেকে হাসলো, না তাকিয়ে হাসলো। কি কথা ভেবে তারা হেসেছিল, তারা কি কৃষ্ণের আবুল মার্কা চেহারা দেখে এসেছিল? তারা কি কৃষ্ণ রাস্তায় দাঁড়িয়ে ছিল, এই জন্য এসেছিল? কৃষ্ণের মনে হলো যে লক্ষ লক্ষ মৌমাছি তার সারা শরীরে বিষের হুল ফোটাচ্ছে। মৌমাছির হুল ফোটানোর মধ্যে মজাটা কি, মৌমাছির ভেতর মধু থাকে, কিন্তু মধুর একটা যন্ত্রণা আছে। যার ভেতর মধু আছে সে যখন হুল ফোটায়, আপনি কল্পনাও করতে পারবেন না সেই হুলের মধ্যে বিষ আছে। খুবই সিম্বলিক একটা ব্যাপার, যার মধ্যে মধু থাকে বিষ তার মধ্যেই থাকে। যাই হোক, তো কৃষ্ণের অবস্থা আরো 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 বেশি খারাপ হলো। এবং কৃষ্ণ এবার, যেহেতু সে খুবই চঞ্চল ছিল, সে এবার আইডিয়া ডেভেলপ করতে লাগলো যে কিভাবে রাধার মন, কিভাবে রাধার মন জয় করা যায়। সে তার মানে ছেলেপেলেরা প্রেমে পড়লে কি করে, বন্ধু বান্ধবের হেল্প নেয়। কৃষ্ণ তার বন্ধু সুবল বলাই এদেরকে বললো যে এরকম আমরা একটা, আমি আমার সেই মেয়েটাকে খুঁজে পাইছি। কে সে মেয়ে? বললো তার নাম হচ্ছে রাধা। বন্ধুরা বললো কসকি কসকি মমিন, রাধা এটা তোর মামি হয়, সে তো বিবাহিত। হ্যাঁ বুঝি না, এই মেয়েকে আমার চাই এবং তোর হেল্প চাই। এবার কৃষ্ণ টাঙ্কি মারতে গেল তার বন্ধু বান্ধবদের নিয়ে, রাধা তার সুখীদের সহ যাচ্ছে, কৃষ্ণ এবং তার বন্ধুরা তাদের পিছু নিল। রাধা যাচ্ছে হাটে, দুই দুধ তারপর হচ্ছে আপনার ছানা সন্দেশ এগুলি বিক্রি করতে। রাধা হাজবেন্ড এগুলি বানাতো, রাধা আর তার শখের এগুলি বিক্রি করতো।
মানে সেকালে গোয়ালে পরিবারের রীতিটাই এমন ছিল যে বিক্রির কাজটা মানে এখনকার ঠিক উল্টো, সেকালে অনেক বেশি নারী স্বাধীনতা ছিল, বাণিজ্যের কাজটা মেয়েরাই,
ঘরের কাজটা পুরুষরা করতো,
উৎপাদনের কাজটা পুরুষরা করতো এবং বিপণনের কাজটা নারীরা করতো।
কত দুধ দিয়ে জিনিসপত্র বানাগুলো ছেলেরা করতো আর মেয়েরা হাটে যেত বিক্রি করতে, এবং পুরুষদের বলা হতো গোপ। এখন পর্যন্ত আমাদের গ্রামে গঞ্জে যারা দুধের কারবার করে, ছানা মিষ্টি বানায়, তাদেরকে গোপ বা ঘোষ বলা হয়, আর মেয়েদেরকে বলা হয় গোপিনী। রাধাও একজন গোপিনী। এরকম তারা যে হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে জিনিসপত্র বিক্রি করতে, কৃষ্ণ এবং তার ফ্রেন্ড সার্কেল সুবল বলাই এরা পিছু নিয়েছে। পিছু নিতে নিতে তারা বলল, তোমরা কি হাটে যাচ্ছ? যা করে ছেলেরা মেয়েদেরকে। তখন এক গোপিন উত্তর দিল, সাথে চোখ নাই, চোখ নাই, দেখতে পাচ্ছ না কই যাচ্ছি, এই মুখ ঝামটা খেয়ে মানে ওদের পুরা ফ্রেন্ড সার্কেল চুপসে গেল। কিন্তু তারপরে সুবলের সাহস আবার বেশি, সুবল দমল না, সে আবার বলল, না ভাবলাম হাটে যাচ্ছ একা একা, আমরাও সাথে যাই। তখন আরেক গোপিনী বলল, তার তো কোনো দরকার নেই বাবা, আমরা রোজ নিজেরা যেভাবে যাই আজও সেভাবে যাব, তোমরা তোমাদের পথ দেখো। সুবল বলল, পথ তো একটাই, যদি একসঙ্গে যাই ক্ষতি কি? রাধার সখী বৃন্দা পেছন থেকে কোমরে হাত দিয়ে বলল, তোমাদের মতলব কি বলতো? মেয়েরা ভাবছে যে এই ছেলেগুলো, এই দুষ্ট ছেলেগুলো হয়তো, এবং ছেলেগুলো সব বয়সে তাদের ছোট, হ্যাঁ এই ছেলেগুলো হয়তো এই ক্ষীর্ণ নিয়ে এগুলো চুরি করতে এসেছে। তখন সুবল বলল, মতলব কিছু নেই, তোমাদের ভার আমাদেরকে বইতে দেবে। তখন এক গভীর, আমাদের ভার বইতে দেবো মানে, মানে আর কি তোমাদের যে
তোমাদের শারীরিক ভার, মানে
তোমাদের এই দইয়ের ভাণ্ড,
তোমাদেরকে ঠিক করে দিয়ে ভাণ্ড, হ্যাঁ তোমাদের ভাণ্ড ভাড়ার গুলো আমাদেরকে দাও।
তখন বৃন্দা নামে এক গোপিনী ছিল, সে খুব টট্টর করে কথা বলতো। সে বললো, শোনো ভার বর যদি এত ইচ্ছা থাকে তাহলে বাজারে গিয়ে কুলিগিরি করো, সারা জীবন নিজেদের ভার নিজেরা বহন করলাম, এখন আসছে কোথাকার একদল বান্দর আমাদের ভার বইতে নিত। বিশাখা নামে আরেক মেয়ে ছিল, সে বলল যে তোমাদের উচিত হচ্ছে কুলি হওয়া, কুলি হলে দুটো পয়সা পাবে। তারপরেও সুবল বলল, আমরা তো পয়সার জন্য ভার বইতে চাই না, আমরা চাই তোমাদের সাথে একটু ভাব করতে, তোমরা আমাদের পানে চেয়ে একটু হাসবে, দুটো মিষ্টি করে কথা বলবে। তখন বিশাখা বলল, এই ছোড়া নিজের কাজে যা, ঢং দেখে আর বাঁচি না। তো গোপিনীদের এরকম ঝাড়ি ঝুড়ি খেয়ে মানে কানু তো মানে কৃষ্ণ তো কোনো কথা বলার চান্সই পাচ্ছে না, সে তো ভয়ে কাঁপছে, কারণ ওইখানে রাধা আছে তার।
এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কৃষ্ণ এত দোষী, যে কৃষ্ণর উৎপাতে পুরো পাড়া অতিষ্ঠ, যে কৃষ্ণ মাত্র কিছুদিন আগে একটা বিশাল প্রকাণ্ড অজগর, সেই অজগরটা এতটাই বিশাল ছিল যে তাদের গ্রামের সবচেয়ে বিশাল সবচেয়ে স্বাস্থ্যবান গরুটাকে গিলে ফেলেছে, সেই অজগরকে সে মেরে ফেলেছে, এতটাই দুঃসাহসী সে। কিন্তু সেই কৃষ্ণ যখন রাধার সামনে দাঁড়ায় সে যেন সব সাহস হারিয়ে ফেলে, সেই কৃষ্ণ যখন রাধার সামনে দাঁড়ায় সে তখন যেন পৃথিবীর সবচেয়ে লাজুকতম ছেলেটি,
তখন তার হাঁটু কাঁপে,
তখন তার হাঁটু কাঁপে, তখন তার কথা জড়িয়ে যায়,
পৃথিবীর সকল প্রেমিকের হাঁটু কাঁপে, তার প্রেমিকার সামনে দাঁড়ালে। কোন মেয়ে তোমরা যদি কোনো শ্বশুরে থাকো, কোন ছেলে তোমার প্রেমে পড়ছে কিনা কিভাবে বুঝবা? যারো হাঁটুর দিকে তাকাবো, অন্য কোথাও তাকাবো না, হাঁটু। যদি হাঁটু কাঁপে তাহলে বুঝবা যে এই ছেলে টোটাল গন গন কেস, সে তোমার প্রেমে ভালোভাবেই পড়ে।
আর একটু ভালোভাবে বোঝার জন্য একটা তোমরা টিনের থালা নিয়ে যেতে পারো, হাঁটুর ঠিক মাঝখানে দিবা, যদি
ঝনঝন করতেছে বুঝবা যে। তো যাই হোক, সুবল বলা এরা পটানোর চেষ্টা করতেছে, পটাতে পারছে না, তখন সুবল তো শারীরিক শক্তি প্রয়োগ করলো, এক মেয়ের কাছ থেকে সে জোর করে একটা হাঁড়ি নিয়ে নিল যে দাও দাও দাও, আমি আমি নিচ্ছি আমি নিচ্ছি। মেয়েটা বল মেয়েটা খুবই খেপে গেছে। তখন রাধা তখন এটা দেখে কৃষ্ণেরও সাহস হয়েছে, কৃষ্ণ গিয়ে সুবল যেহেতু বিশাখার হাত থেকে দুধের হাঁড়ি নিছে, রাধা গিয়ে কৃষ্ণ গিয়ে রাধার কাছ থেকে সে যে ক্ষীরের যে হাঁড়িটা মাথায় করে নিচ্ছে ওটা সে কেড়ে নিচ্ছে,
গোপিনী ক্লেশ নিবারণ সংঘের
সভাপতি, ঠিক আছে। তখন রাধা কৃষ্ণকে বলল, কাতর ভাবে বলল, কেন তোমরা আমাদের বিরক্ত করছো? আমরা রোজ এই পদ দিয়ে যাই, অন্য কেউ তো আমাদের বিরক্ত করে না। কৃষ্ণের এই কথা শুনে, এই সামান্য কথা শুনে কৃষ্ণের বুক ফেটে গেল।
বিরক্ত?
রাধার হাসিমুখ সে দেখতে চেয়েছিল, তার মধ্যে দেখল বিরক্তি। রাধা তাকে প্রথম ভর্ৎসনা করল, সে অনুনয় করে রাধাকে বলল, আমি তোমার সঙ্গে যাব। রাধা বলল, না। ততক্ষণে অন্য রাধার বান্ধবীরা কৃষ্ণকে ঘিরে ধরছে, সুবল আর বলায় বিপদ দেখে ওরা দৌড়ে পালাইছে। রাধার বান্ধবীরা কৃষ্ণকে ঘিরে ধরছে, ঘিরে ধরবো সাই তুই কি পাইছিস, ফাইলিং মেসেজ আমার সঙ্গে ডাকবো, পাড়ার লোকজনদেরকে ডাকবো। কৃষ্ণের অবস্থা তখন খুবই খারাপ, কৃষ্ণ মাথা নিচু করে এবং কৃষ্ণকে তারা ধাক্কা মেরে তাদের সার্কেল থেকে বের করে দিল। তখন সুবল এবং বলায় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে কৃষ্ণকে বলল, দোস্ত এইভাবে সুবিধা হবে না, এই লাইনে আমাদের এই গোপিনীরা দেখতে নরম সরম হলো, এক একটা হচ্ছে আগুনের মালসা, এই লাইনে সুবিধা হবে না দোস্ত, তুই অন্য পথ দেখ। কৃষ্ণ কি করলো এরপর? কৃষ্ণের পর ভয়াবহ কিছু কাণ্ড করলো, সেই গল্প আমরা যাব। তবে যাবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কিছু রাধা কৃষ্ণের নাম, আমাদের কিছু রাধা কৃষ্ণের নাম হচ্ছে, একজন তার নাম লিখে নি, ও রাইসা, রাইসা লিখছে আমার কৃষ্ণের নাম রবি ভাই, আই লাভ ইউ, থ্যাংক ইউ রাইসা, আই লাভ ইউ টু। রিয়া, সীমা, রূপা, হিমু, ইমতিয়াজ, তাসনিম, রাফিয়া, কিবরিয়া, রাফিয়া লিখেছে আমার কৃষ্ণ কিবরিয়া, ভেরি গুড, কিবরিয়ার জন্য খুবই ভালো নিউজ। আমার কৃষ্ণের নাম রিয়া,
রাফিয়ার সাহস আছে সত্যবালা,
সত্যবালা, ঠিক আছে। তারপর হচ্ছে স্বর্ণা সম্রাট, এটা সুন্দর নাম, স্বর্ণা এবং সম্রাট। তারপর হচ্ছে ইমতিয়াজ, তাসনিম, মিম, সোহাগ, জন, সুজন, সখী, বাহ এটা খুবই সুন্দর, সুজন সখী, সুজনের রাধার নাম সখী, সখীর কৃষ্ণের নাম সুজন। আরেকজন লিখেছে আমার কৃষ্ণের নাম রবি ভাই, রাইসা আবারও পাঠাইছে, আচ্ছা। ইমতিয়াজ, তাসনিম, তুষার, বৃষ্টি, শর্মা সম্রাট, মৌসিন, পপি, অপূর্ব, মাহি এবং সাব্বির, সাদিয়ার, কোম অসংখ্য নাম আসছে, তোমরা তোমাদের কৃষ্ণ এবং রাধার নাম লিখে পাঠাও এবং আমরা রাধা কৃষ্ণের গল্প বলার পাশাপাশি সত্যিকারে যারা রাধা এবং কৃষ্ণ হয়ে আমাদের আজকে শুনছ তাদের নামটিও পড়ব। ছোট্ট একটা বিরতির পর আমরা সেই গল্প শুনব, এরপর কৃষ্ণ কি ভয়াবহ কাণ্ড করলো, এবং আমাদের হাতে সময় খুবই কম, দ্রুত বাকি গল্পটা বলতে হবে। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও রাধা কৃষ্ণ স্পেশাল, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইনতাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের কৃষ্ণ রাজীব হাসান। যাকে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে রাধার কাছ থেকে ঝাড়ি খাওয়ার পর কৃষ্ণ বলল যে, কৃষ্ণর বন্ধুরা বলল যে দোস্ত এই লাইন আমরা সুবিধা করতে পারবো না, তুই অন্য 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 কিছু অন্য কিছু দেখ। তো নাম জানে কেন রাজীব আপনার, পাইলামি করেন আমার সাথে, আচ্ছা ঠিক আছে অন্য কিছু দেখ। তো যাই হোক, এরপর কৃষ্ণ ভয়াবহ একটা কাণ্ড করল, একটা না বেশ কয়েকটা কাণ্ড করল। কৃষ্ণ কি করল, সে বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনল, করে সে,
আচ্ছা রবি আপনি কি ওই জায়গাটা স্কিপ করে গেলেন কিনা আমি মানে জানি না, আপনি স্কিপ করছেন কিনা ওই লাইনটা, আমার কাছে ওই জায়গাটা খুব ভালো লাগছে। কৃষ্ণ অলমোস্ট উন্মাদ হয়ে গেছে এবং সে বলছে আমি এই ব্রজ বৃন্দাবন তছনছ করে ফেলবো, ওরা জানে না আমি কি জিনিস। এবং তার মাথায় আগুন জ্বলতেছে, সে এই তাকে যে ইগনোর করতেছে সে কোনোভাবে এই ইগনোর সহ্য করতে পারতেছে না, সে বলতেছে আমি এই বৃন্দাবন তছনছ করে ফেলবো। তখন তার বন্ধু বলল, নারীর মন শক্তি খাটিয়ে রাজ্য জয় করা যায়, শক্তি খাটিয়ে একটা বিশাল অজগর সাপকে মারা যায়, কিন্তু শক্তি খাটিয়ে কখনো নারীর মন জয় করা যায় না।
এটা আপনার জন্য শিক্ষণীয়,
আমার জন্য শিক্ষণীয়, এবং আমি এই কথাটা এজন্য বারবার বলি, মানে এজন্য বললাম আর কি, যে আমাদের মধ্যে, আমি জানি না, আমি নিশ্চিত বিশ্বাস করতে চাই আমাদের শ্রোতাদের মধ্যে এমন নপুংসক কোন শ্রোতা নেই
যারা
মেয়েদের উপর জোর খাটায়, কিংবা যারা বাসের ভিড়ে মেয়েদের শরীর ছুঁয়ে দিতে চায়, কিংবা যারা বৈশাখী মেলায় বৈশাখীর ভিড়ে টিএসসিতে মেয়েদের উপর হামলে পড়ে। আমি শুধু একটা কথা বলতে চাই, মেয়েরা
জোরের কাছে জোরের তোয়াক্কা করে না,
শরীর ছুঁয়ে দেওয়া খুবই সাধারণ, চাইলেই একটা মেয়ের শরীর ছুঁয়ে দেওয়া যায়, কিন্তু মেয়েদের মন ছুঁয়ে দেওয়া ভীষণ 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 কষ্ট।
দ্যাট ইজ ইটালিয়ান জব, দ্যাট ইজ কৃষ্ণ জব। যাই হোক, আমরা গল্পে ফেরত যাই। এরপর কৃষ্ণ বেশ কয়েকটা ভয়াবহ কাণ্ড করলো। একটা কাণ্ড হচ্ছে, সে বাজারে গিয়ে সে মেকআপের জিনিসপত্র কিনল, এবং কিনে সে সৈন্য সাজলো, সৈন্য সেজে রাস্তায় দাঁড়িয়ে রইল, যেখান থেকে রাধা এবং তার সখীরা গোপিনীরা জিনিসপত্র বেচতে হাটে যায়। তো সেখানে গিয়ে কৃষ্ণ নকল দাড়ি গোঁফ লাগিয়ে দাঁড়িয়ে আছে। তো রাধা এবং তার সখীরা যাচ্ছে, তখন নকল কৃষ্ণ সৈন্য সেজে রাধার সামনে গিয়ে দাঁড়ালো। সবাই তো ভয় পেয়ে গেল, কি ব্যাপার, রাজার সৈন্য এখানে কেন? তখন কৃষ্ণ বলল যে আজকে থেকে নতুন আইন হয়েছে, বাজেট ঘোষণা করা হয়েছে, তোমাদের সবাইকে ট্যাক্স দিতে হবে, আমি তোমাদের সবার জিনিসপত্র চেক করব। এই বলে এক একটা গোপিনীর কাছে যায়, তোমার হাড়ি খোলো, হাড়ির ঢাকনা খোলো। গোপিনীরা হাড়ির ঢাকনা খোলে, না তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, তুমি যাও। আরেকজন গোপিনীর কাছে যায়, তোমার ঢাকনা খোলো, সে খোলে তার হাড়ির ঢাকনা খোলে, কৃষ্ণ দেখে বলে তোমার ট্যাক্স দিতে হবে না, তুমি চলে যাও। এভাবে সবাই সব গোপিনীকে ছেড়ে দিল। রাধার কাছে এসে বলল, তোমার ভাণ্ডের ঢাকনা খোলো, তোমার হাড়ির ঢাকনা খোলো। রাধা ভয়ে ভয়ে খুঁটল। তখন কৃষ্ণ ভালো করে দেখে বলল, তোমাকে ট্যাক্স দিতে হবে। রাধা বলল, ওদের যা আছে আমারও তাই আছে, আমাকে কেন ট্যাক্স দিতে হবে? তখন সেই সৈন্য বলল, কারণ ওদের যা আছে তোমারও তাই আছে, কিন্তু তোমার একটা জিনিস আছে যেটা পৃথিবীর আর কারো নাই, সেটি হচ্ছে তোমার রূপ। রাধা থতমত খেয়ে গেল, রাধা তো কৃষ্ণকে চিনতে পারতেছে না যে এটি হচ্ছে সেই পক্ষ।
এবং কৃষ্ণ মোটামুটি এত ভালো সাজ, শুধু সাজ না, সে অভিনয় করে যাচ্ছে দুর্দান্ত, এবং খুব চমৎকার ভাবে ডায়লগ দিচ্ছে, অনেকটা খুবই ইন্টারেস্টিং
একটা ডায়লগ দিচ্ছে। তারপর রাধা বলল যে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। তখন কৃষ্ণ বলল, টাকা নাই, তুমি তাহলে চিন্তা করে দেখো কি করবা, কিন্তু তুমি ট্যাক্স না দিয়ে তুমি যেতে পারবা না হাটে। তখন রাধা বলল, এক কাজ করি তাহলে, আপনি আমার জিনিসপত্রের অর্ধেক রেখে দেন, অর্ধেক দই রেখে দেন, অর্ধেক ছানা রেখে দেন, অর্ধেক ঘি রেখে দেন, এটাই আমার ট্যাক্স। কিন্তু আমি যদি সব অর্ধেক আপনাকে দিয়ে দেই, তাহলে আমি আমার স্বামীর কাছে গিয়ে কি হিসাব দিব যে আমি জিনিস নিয়ে আসছি 1 কেজি আর বিক্রি করেছি 0.5 কেজি? তখন সেই নকল সৈন্য মানে কৃষ্ণ বলল, তাহলে তুমি এক কাজ করো, এমন একটা জিনিস দাও আমাকে যে জিনিসের হিসাব তোমার স্বামীকে দিতে হবে না। রাধা বলল, কি সেটা? কৃষ্ণ তখন হাসি দিয়ে বলল, তোমার রূপ। রাধা রাগে লাল হয়ে গেল, লাল হয়ে বলল, আপনি রাজার সৈন্য হন আর যেই হন, বানর যখন নারকেল পায় কি করে জানেন? সে নারকেল খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে নারকেল খেতে পারে না,
কারণ নারকেলটা ভাঙার শক্তি তার নাই,
কারণ নারকেল ভাঙার শক্তি নাই।
আপনি হচ্ছেন মেয়েদের মন,
শক্ত নারকেল, নারকেলের মত। এবং রাজীব হচ্ছে বানর, যে নারকেল ভাঙতে পারে না।
ডেফিনেটলি, আসলে আমি মেয়েদের মন ভাঙতে পারি,
আমিও পারি না বস, আমি
মেয়েদের মন শিশু,
আমি আরো ভালো,
আপনি তো বয়স্ক বানর, আমি শিশু বানর বস। নারকেলের আরো একটা চাচ্ছে ভালো বলি, নারকেল হয়তো অনেক মেয়ে মাইন্ড করবে, নারকেল জিনিসটা খুব একটা মানে দেখতে খুব একটা সুন্দর জিনিসটা নারকেল। মেয়েদের মন আমি বলবো যে একটা পাজলের মতো, মেয়েদের মন আমার কাছে দুর্বোধ্য একটা ধাঁধা, যে ধাঁধার ক্রসওয়ার্ড পাজল আমি এখনো সমাধান করতে পারিনি, আমি নির্দ্বিধায় স্বীকার করছি।
আচ্ছা ঠিক আছে, আমরা গল্পে যাই। রাজীব তো কৃষ্ণ একদম অনর, সে রাধাকে কিছুতেই যেতে দেবে না, এই জিনিসপত্র নিয়ে যেতে দেবে না, তাকে ট্যাক্স দিতে হবে, এবং ট্যাক্স হচ্ছে রাধার রূপ, এটাই তার ট্যাক্স, যেহেতু রাধার কাছে টাকা নাই। তখন রাধাও তো কম না, সেও তো রাজার আরেক রাজার মেয়ে, তারও তো তেজ আছে, তারও রূপ আছে। রাধা কি করলো, কৃষ্ণের সামনে একটা হত্যা করে তার সমস্ত হাড়ি ভেঙে ফেলল। ভেঙে ফেলে বলল যে আমি আজকে একটা পয়সার জিনিসও বিক্রি করব না, সব আমি ভেঙে ধুলোতে মিশিয়ে দিলাম। কিন্তু তোমার মতো বাজে লোকের কাছে আমি কোনো কিছু কোনো ট্যাক্স দেব না, বলে রাধা গটগট করে হেসে চলে গেল। হেসে চলে যাওয়ার পর কৃষ্ণ তার নকল সাজ খুলে খিকি করে হাসতে লাগলো। এরপর দিন কৃষ্ণ আরেকটা কাজ করল। এরপর দিন রাধা এবং তার সখীরা আবার মাল জিনিসপত্র নিয়ে হাটে গিয়েছে। হাটে যাওয়ার সময় নদী পার হতে হয়, তারা হাটে গিয়ে জিনিসপত্র বিক্রি করে ফিরবে। খেয়া ঘাটে একটা বুড়ো মাঝি, তার একটা বড় নৌকা আছে, সেই নৌকায় সব সখীরা উঠতে পারে। সেই বুড়ো মাঝি তাদেরকে পার করে। খেয়া ঘাটে এসে দেখে সে বুড়ো মাঝি নেই, তার বড় নৌকাও নেই। এর বদলে একজন কিশোর বসে আছে, তার দাড়ি গোপ লাগানো, কিন্তু তার নৌকাটা ছোট। তখন সে বলল যে বুড়ো মাঝি কোথায়? রাধা আর তার সখীরা বলল। তখন কিশোর বলল যে ওর অসুখ হয়েছে, জ্বর হয়েছে, আজকে সে নৌকা পাবে না, আমাকে পাঠাইছে, আমাকেই পার করতে হবে। তো এরা রাধা এবং তার বান্ধবীরা খিলখিল করে হেসে হেসে যে তুই এক পুচকে ছোড়া
নৌকাটা
চালাতে পারিস তো, তুই তো আমাদের সবাইকে ডুবিয়ে মারবি। তখন ওই পুচকে ছোড়াই বলল যে তোমাদের ইচ্ছে পার হও, না ছেলে যমুনায় ডুবে মরো, আমার কিছু যায় আসে না, কিন্তু যদি পার হতে চাও, সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে ঝড় আসবে, তাড়াতাড়ি পার হও। তখন সব সুখী একসঙ্গে নৌকায় উঠল। তখন সে পুচকে ছোড়া কৃষ্ণ, ছদ্মবেশী কৃষ্ণ মাঝি বলল এটা কি বড় নৌকা পেয়েছে তো ছোট নৌকা, এখানে তো সবার জায়গা হবে না, মাত্র একজনের জায়গা হবে, বলে সে হাত ধরে, রাধার হাত ধরে সে নৌকায় তুলে নৌকা ছেড়ে দিল। যখনই নৌকা ছেড়ে দিচ্ছে যমুনার বাতাসে তার নকল চুল এবং দাড়ি উড়ে গেছে। এবং রাধা আর সখীরা বিস্ময়ে দেখল এটা ওই বদমাইশ কৃষ্ণ না। তো রাধাকে নিয়ে গেল, ছোট্ট একটা নৌকাকে নিয়ে, নৌকা রাধাকে নিয়ে কৃষ্ণ মাছ নদীতে চলে এসেছে। রাধা তো রাগের চোটে কাঁপছে। রাধা বলছে তুমি একটা চোর, তুমি একটা চোর, তুমি আমাকে ছল করে নৌকায় তুলেছ। তখন কৃষ্ণ বলছে চোর আমি না, চোর হচ্ছ তুমি। রাধা বলছে আমি চোর, আমি কিভাবে চোর হলাম? চোর তো তুমি, কারণ তুমি আমাকে চুরি করে দেখো, তুমি আমাকে চুরি করে নৌকায় তুলেছ। কৃষ্ণ বলল না, আসল চোর তুমি, তুমি হচ্ছ সেই রাজকন্যা যে সোনার কাছ থেকে চুরি করে তোমার গায়ের রং স্বর্ণবর্ণ করেছ। তুমি হচ্ছ সেই নারী যে চাঁদের আলো চুরি করে তোমার নিজের চোখে লাগিয়েছে। তুমি হচ্ছ সেই চোর যে মদনের ধনুক চুরি করে তোমার ভুরুতে লাগিয়েছ। তুমি হচ্ছ সেই চোর যে হরিণীর কাছ থেকে তার দুটি চোখ চুরি করেছ। তুমি বিম্বের কাছে চুরি করেছ তোমার ওষ্ঠ, কোকিলের কাছ থেকে চুরি করেছ তোমার কণ্ঠ। এইভাবে নানান উপমায় সে পুরো
ফ্ল্যাট করতেছে
একদম কঠিন প্রাণ এবং খুবই আবেগ ঘন প্রাণ। এর মধ্যে আকাশে মেঘ জমে গেছে, জ্বর আসার কথা, জ্বর গুড় গুড় করে মেঘ ডাকছে। নৌকা তখন মাছ নদীতে, কিন্তু কৃষ্ণ নৌকা বাদ দিকে মন নেই। আর রাধা কৃষ্ণের এই গভীর এবং সরল স্বীকারোক্তিতে মানে রাধা পুরোপুরি নির্বাক হয়ে গেছে, কি বলবে সে বুঝতে পারছে না। কৃষ্ণ হাসতে হাসতে বলছে আমি রয়েছি রাধা, ভয়ের কিছু নেই, আমি তোমাকে নিরাপদে নৌকা পার করে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, শুধু আমাকে একটি বার আলিঙ্গন দাও। রাধা যেন নিজেকেই শোনাতে চায়, এই জন্য সে জোরে জোরে বলল না না না। কৃষ্ণ বলল তুমি যদি জাস্ট আমাকে একটু দয়া করো। রাধা আবার বলল না না না। কৃষ্ণ বলল এই যে আকাশ, এই যে বাতাস, এই যে দশ দিক, আমি সবকিছুর অধীশ্বর, আমার মনে এই জোর আছে যে আমি ইচ্ছে করলেই তোমার কাছ থেকে সব জোর করে কেড়ে নিতে পারি, কিন্তু আমি তোমার কাছ থেকে জোর করতে চাচ্ছি না, আমি তোমার দয়া চাইছি। রাধা আমাকে দয়া হও, আমার প্রতি দয়াবান হও, আমাকে একবার আলিঙ্গন করো।
আলিঙ্গন মানে হাগ।
কৃষ্ণ রাধা বলল কৃষ্ণ আমি তোমার সঙ্গে কথায় পারবো না, কিন্তু তুমি এইভাবে আমাকে আর কষ্ট দিও না। তখন কৃষ্ণের তন্ময় ভাব এবং দয়ালু ভাব কেটে গেল এবং তার মধ্যে দুষ্টুমি জেগে উঠল। সে ইচ্ছা করে দুপা দিয়ে তার ভাঙা নৌকা নাড়াতে লাগলো। তারপর কড়াগলায় বলল শোনো রাধা, ভালো মানুষের ঝি, তোমাকে একটা কথা বলি, দেখো সন সন করে বাতাস বইছে, আমার ফুটো নৌকা দিয়েও কুলকুল করে পানি ঢুকছে, এখনো যদি তুমি আমাকে হাত না দাও, কালিঙ্গন না করো, নৌকা ডুববে, তুমি ডুববে, আমিও ডুববো, সব ডুববে, একবার আলিঙ্গন করো। আমি তোমার কাছে দয়া চাইছি। রাধা ব্যাকুল ভাবে বলল, আমি এই কোহিন নদীতে ডুবে গেলে কুল পাব না। কৃষ্ণ হাসতে হাসতে বলছে, আমার তো মনে হচ্ছে তুমি ডুবতে যাচ্ছ এর চাইতে ও গহীনতর নদীতে। রাধা বলল, কৃষ্ণ তুমি আমাকে বাঁচাবে না? কৃষ্ণ বলল, আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এসেছি, কিন্তু সেই জন্য তো তোমাকেও বাঁচতে চাইতে হবে। আমাকে শক্ত করে না ধরে রাখলে তুমি বাঁচবে কিভাবে? রাধা চোখ পাকিয়ে বলল, কৃষ্ণ তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি তো আমাকে জোর করে তুলে এনেছ নৌকায়। কৃষ্ণ বলল, আমি যদি তোমাকে নৌকায় না তুলি, তুমি এই নদী পার হতে কি করে? রাধা বলল, তাহলে তুমি আমাকে মাছ নদীতে
ব্ল্যাকমেলিং করবে,
ডুবে মারবে? কৃষ্ণ তখন হেসে বলল, যদি ডুবে মরতে হয় তাহলে নদীর যে পয়েন্টে ডুবে মরা ভালো সেটা হচ্ছে মাছ নদী। রাধা বলল, আমি ডুবতে চাই না কৃষ্ণ, আমি কেন ডুবব? রাধা বলল, ভয় নেই, ডুবলে আমরা দুইজন একসঙ্গে ডুবল, আর যদি বাঁচি দুইজন একসঙ্গে বাঁচব। তুমি আমাকে ধরে থাকো, দেখো নদীতে কত স্রোত, নৌকাটা জোরে জোরে দুলছে, এই ভাঙা নৌকা এক্ষুনি ডুবে যাবে। নৌকা ভাঙা হোক, আমি কিন্তু মাঝি ভালো, তুমি ভয় পেও না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, সঠিক জায়গায় পৌঁছে দেব। রাধা তখন ব্যাকুল গলায় বলল, কিন্তু আমার বাড়িতে এখান থেকে অনেক দূর, নদী তো কেবল মাঝ নদী। কৃষ্ণ তখন বলল, কিন্তু তোমার সাথে তো অনেক কিছু আছে, যে ঝুড়ি টুড়ি আছে, হাড়ি পাতিল আছে, এগুলোর জন্যই তো নৌকাটা ডুববে। তখন রাধা বললাম, তাহলে কি করবো? এগুলো ফেলে দাও নদীতে। রাধা তার সমস্ত হাড়ি ভাণ্ড সব ফেলে দিল। কৃষ্ণ আবার বলল যে না, তারপরেও নৌকাটা দুলছে, আরো ভার কমাতে হবে। তো রাধা অবাক হয়ে বলল, আর কি আছে আমার ভার কমাতে হবে? বলল যে তোমার কানের দুল আছে, কোমরের বিছা আছে, এগুলি খুলে ফেলো। রাধা আস্তে আস্তে তার অলংকার একে একে খুলে যমুনায় টুপটাপ করে ফেলতে লাগলো। রাধা বলল, আমার যা কিছু আছে সবই ফেলে দিয়েছি। কৃষ্ণ বলল, না সব দাওনি, ওই যে তোমার গলায় মুক্তামালা আছে ওটা তো ফেলনি, ওটা খুব রাধার প্রিয় ছিল, রাধা ওটিও খুলে ফেলে দিল। সব অলংকার টুপটাপ করে যমুনা জলে চলে গেল। কানু বলল, এখনো তো নৌকা একটু ভারী ভারী রাখছে। রাধা বলল, আমি তোমার যথাসম্ভব সর্বোচ্চ সব নদীতে ফেলে দিয়েছি, তবু কেন ভয় দেখাও? কৃষ্ণ বলল, সব তো দাওনি, একটা জিনিস বাকি আছে। রাধা বলল, কি? কৃষ্ণ বলল, তোমার লজ্জা, তোমার সংকোচ, তোমার দ্বিধা, এটার জন্যই নৌকা দুলছে। এই বলে কৃষ্ণ এমন ভাবে প্রবল ভাবে নৌকা দুলালো, রাধা ব্যাকুল হয়ে কৃষ্ণের বুকে ঝাঁপিয়ে পড়ল। এবং এরপর কৃষ্ণ নৌকা সত্যি সত্যি ডুবিয়ে দিল এবং রাধা তার সর্বশক্তি দিয়ে কৃষ্ণের গলা জড়িয়ে রাখল। কৃষ্ণ পায়ের ধাক্কা দিয়ে নৌকাটাকে আরো গহীনে ঠেলে দিল এবং রাধাকে বুকে নিয়ে সে যমুনার বুকে, যমুনার কালো জলে
মাইকেল ফেলপসের মতো
সাঁতরাতে শুরু করল। যেন সে রাধাকে নিয়ে এক অজানা দেশে, অজানা জায়গায় নিয়ে যাবে। ঠিক এই গল্পটাই একটা গানে ছোট্ট করে বলা আছে, আমরা শুনে নেব এখন সেই গানটি।
সর্বত মঙ্গল রাধে বিরণী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর গানাই, একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়, জল ভর রাধে ও গোয়ালের ছি, কলহ শ্যামার পূর্ণ কর রাধে বিনোদী, কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামন গিয়ার হাত বাড়ালে চাঁদের দেখা পায়, কালহ কালো করিস না লো ও গোয়ালের ছি, আমার বিধাতা গড়েছে কালো আমি করব কি, এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায়, আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই।
সত্যি সত্যি যমুনার জলে রাধাও ডুবল কৃষ্ণও ডুবল। এর আগে আমরা কৃষ্ণের বিরহ দশা দেখেছিলাম, এখন শুরু হয়েছে রাধার বিরহ দশা। রাধা ভাত রাঁধতে গিয়ে ভাতের মধ্যে লবণ দিয়ে ফেলল, ডাল রাঁধতে গিয়ে
ডালের মধ্যে চিনি,
ডালের মার গলাতে গেল, রাধার কোনো কিছুই ভালো লাগে না। রাত্রেবেলায় কৃষ্ণ দূর থেকে বাঁশি বাজায়, রাধা শুনে আর ছটফট করে ছটফট করে ছটফট করে, এবং কৃষ্ণের বাঁশি তাকে তীব্রভাবে তীব্রভাবে আকর্ষণ করে। এরপর থেকে ওই ঘটনায় যমুনা নদীর ঘটনার পর থেকে রাধা বাসার বাইরে যেত না, ঘরের ভেতরেই থাকত। কিন্তু তার সমস্ত জীবন রুটিন সবকিছু ওলট পালট হয়ে গেছে। সে ডালের মধ্যে নুন দেয়, ভাতের মধ্যে নুন দেয়, ডালের ফ্যান গলায়। তো একদিন নিশুতি রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, রাধা চোখে ঘুম নাই, রাধা জেগে রয়েছে, এবং দূর থেকে সেই কদম তলা থেকে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। রাধা আর পারল না, রাধা তার বিছানা থেকে উড়ে আসলো, উঠে আসলো, পায়ের নূপুর তার বেশভূষা সব খুলে ফেলল, একটা নীল রঙের সামান্য শাড়ি পরল। রাধার সঙ্গে শত্রুতা করার জন্য সেদিন বিশাল বড় একটা চাঁদ উঠেছে। রাধা বাসা থেকে বেরিয়ে আসলো, চৈত্র মাসের ছোট রাত, কখন ফুরিয়ে যাবে ঠিক নেই। রাধা দ্রুত বনের দিকে ছুটে যাচ্ছে, রাত ফুরানোর আগেই, প্রত্যেকটা মুহূর্ত এখানে ইম্পর্টেন্ট, রাত ফুরানোর আগেই ওই বাঁশির কাছে, ওই কৃষ্ণের বাঁশির কাছে তাকে পৌঁছাতে হবে। খালি পায়ে রাধা ছুটে যাচ্ছে, তার পায়ে কত কাটা বিচ্ছে, রাধার কোনো কিছুর দিকে খেয়াল নেই। তীরবিদ্ধ হরিণী যেভাবে ছুটে চলে, রাধা সেইভাবে বাঁশির শব্দ অনুসরণ করে বনের মধ্য দিয়ে ছুটতে ছুটতে এক সময় দেখতে পেল সেই বংশীবাদককে, গাছের ডালপালা কেটে মাটিতে শুয়ে রয়েছে কৃষ্ণ, চারপাশে অজস্র ফুল ছড়ালো। প্রথম কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল, একটা কথাও কেউ বলল না। যেন কত দিন, কত মাস, কত বর্ষ পার হয়ে গেল, দুই চোখের মাঝে তৈরি হলো এক সেতু। দুজন দুধারে দাঁড়িয়ে আছে, হঠাৎ বাতাস উঠল, সেই বাতাসে দুজনের ঘোর ভাঙল এবং দুজন দুজনকে জড়িয়ে ধরল। তখন মনে হলো মেঘের উপর একটি বিদ্যুৎ রেখা স্থির হয়ে আছে। একটু বাদেই রাধা ভাবল, কেন এলাম এ যে না ফেরার পর। আর কৃষ্ণ ভাবল, আমি দিনের পর দিন, রাতের পর রাত যার জন্য ধ্যান করেছি, এ কি সে নাই আমার স্বপ্ন। রাধা বলল, হে নির্দয় কৃষ্ণ, কেন আমাকে এভাবে পাগল করলে, আমাকে কলঙ্ক সাগরে ডুবিয়ে তোমার কি লাভ। কৃষ্ণ বলল, তুমিও ডুববে না, আমিও ডুববো না, আমরা বরং আনন্দের সাগরে ভাসব, কলঙ্কের সাগরে ডুবব না। কৃষ্ণ রাধাকে, রাধার মুখ স্পর্শ করতে চাইল, রাধা মুখ সরিয়ে নিল। কৃষ্ণ বলল, পায়ের কাছে একটি কীট এলেও মানুষ তাকিয়ে দেখে, আমি কি কীটের চেয়ে অধম, তুমি কি আমার দিকে তাকিয়ে একবারও দেখবে না। রাধা অস্পষ্ট গলায় বলল, এই ভয়াল রাত্রিতে গৃহ শাসন অগ্রাহ্য করে আমি ছুটে এসেছি কানু, সে কি কোন কীটাণু কীটের জন্য, কানু তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছ। এরপর রাধা এবং কৃষ্ণের মিলন হল সেই পাতার শয্যায়, সারা পৃথিবীর সমস্ত জ্যোৎস্না তাদের শরীরে মেখে গেল। এইভাবে বেশ কয়েকদিন চলল। চলার পর একদিন রাধার যে ননদিনী, সে ব্যাপারটা ধরে পেলল এবং সে রাধার স্বামী আয়ানকে জানাল। আয়ান ঠিক করল যে সে হাতে নাতে রাধাকে ধরবে এবং ধরার পর সে তরোয়াল দিয়ে রাধাকেও কেটে ফেলবে, কৃষ্ণকেও কেটে ফেলবে। একদিন রাধার স্বামী ঘুমাচ্ছে, রাধার ননদিনী তাকে বলল, দাদা ওঠো, এই রাধা রাত্রে বেরিয়ে গেছে। কারণ বাঁশি বেজে উঠলে রাধা বেরিয়ে যায় একটা বাসার লোকে জেনে গেছে। আয়ান সেই অন্ধকার বনের মধ্যে বন কেনে দূরে দূরে যাচ্ছে। একটা পর্যায়ে আয়ানের এসে মনে হল যে সে গিয়ে কি না কি দেখবে। সে তার বোনকে বলল, তোর আর সামনে যাওয়ার দরকার নেই, আমি একাই যাচ্ছি। কিন্তু আয়ান কোনোদিনও বিশ্বাস করতে পারছিল না যে রাধা এই কাজ করতে পারে, রাধার পর ওপর তার বিশ্বাস ছিল। কিন্তু সে বনের কিছু দূর পর পার হওয়ার পরই দেখল যে একটা জায়গা, বনের ওই জায়গাটা ফুল দিয়ে সাজানো কদম গাছের তলা, এবং সেখানে দুইজন নরনারী, তারা পরস্পরকে জড়িয়ে ধরে মূর্তির মতো বসে আছে। একজন তার নিজের স্ত্রী, যে কোনো পুরুষেরই এখানে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু দৃশ্যটা এত সুন্দর, আয়ান সেই দৃশ্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল যে দুজনকে কেটে দুই টুকরো করে ফেলবে, দুই দুই চার টুকরো করে ফেলবে, আয়ানের হাত আর উঠল না। এত সুন্দর একটা দৃশ্যের সামনে সে শুধুই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এরপর পাড়ার লোক জেনে গেছে, সমস্ত রাষ্ট্র জেনে গেছে, রাধাকে তার পাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, মানে সেই রাজপ্রাসাদে পাঠিয়ে দেওয়া হলো। কৃষ্ণের তখন আবারও বিরহ দশা শুরু হলো। তখন সুবল আর বলাই মিলে তারা একটা প্ল্যান করলো, তারা একটা যাত্রা পার্টি করলো, সার্কাস পার্টি। সার্কাস পার্টিতে তারা সবাই সার্কাসের সেই সঙ্গে সাজ সেজে মঞ্চনাটক করার জন্য রাজার দরবারে গেল। গিয়ে রাজার দারোয়ানকে বলল, রাজার মন্ত্রীদেরকে বলল যে আমরা রাজা মশাইকে গান বাজনা নাটক দেখাতে এসেছি। রাজার গান বাজনা নাটক খুবই পছন্দ করতেন, রাজা তাদেরকে অনুমতি দিলেন তাদেরকে গান বাজনা নাটক দেখানোর জন্য। সেই রাত্রে মেন্টোস বাতি জ্বালাও টাইপের একটা শো হলো, ওই শোটা সবাই দেখতে পারবে। রাজা বসেছেন, রানী বসেছেন, মন্ত্রী তার বউটো পরিবার সবাই মিলে বসছেন। সুবল আর বলা একের পর এক পারফরমেন্স করে যাচ্ছে, রাজা দেখে দারুণ মুগ্ধ। সর্বশেষ দৃশ্যটা ছিল একটা কদম গাছের তলায় একটা ছেলে বাঁশি বাজাচ্ছে, ওই ছেলেটা আর কেউ না, ওখানে ওরা কৃষ্ণকে বসিয়ে দিল। কৃষ্ণ যখন সে স্টেজের ওপর কদম গাছের তলায় বাঁশিতে ফু দিল, রাধা সাথে সাথে দাঁড়িয়ে গেল এবং সেই বাঁশির সুর রাধা নিতে পারল না, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাধাকে ধরাধরি, এবং নাটক বন্ধ হয়ে গেল, রাধাকে ধরাধরি করে ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো। ডাক্তার এলো, রাধার জ্ঞান ফেরাতে পারছে না। বদ্যি এলো, সেও জ্ঞান ফেরাতে পারছে না। কবিরাজ এলো, সেও জ্ঞান ফেরাতে পারছে না। তখন সুবল গিয়ে রাজাকে বলল, আমাকে একবার চান্স দেন, আমি রাধার জ্ঞান ফেরাতে পারবো। সুবল রাধার রুমে ঢুকল। সুবল সবাইকে বলল, তোমরা বেরিয়ে যাও, আমি এখানে মন্ত্র পড়ব। রাধা মানে পুরা ডিপ কোমার মধ্যে আছে। সুবল রাধার বিছানার পাশে গিয়ে দাঁড়াল। সুবল মানে হচ্ছে কৃষ্ণের বন্ধু। বিছানার পাশে দাঁড়িয়ে বলল, এক আঙুল মালা গাথে আর এক আঙুল বাঁশি বাজায়, এখন মালাও গাথা হয় না, বাঁশিও তমালের নিচে কেউ বাজায় না। এই কথা শুনে রাধার শ্বাস প্রশ্বাস দ্রুত হল। সুবল আবার বলল, কেউ বিছানায় শুয়ে কাঁদে, কেউ কদম গাছের তলায় শুয়ে কাঁদে, কিন্তু চোখের জল এক। এবার রাধা চোখ মেলে তাকাল। তারপর রাধা আস্তে আস্তে বলল, কিন্তু সে আমাকে মনে রাখেনি। সুবল বলল, মনে রেখেছে বলেই কৃষ্ণ আজকে ছদ্মবেশ ধরে তোমার এখানে এসেছে। রাধা বলল, সে এসেছে শুধু আমাকে দুঃখ দিতে। সুবল বলল, শ্রীমতী, তুমি নিজের দুঃখটাকে বড় করে দেখলে, তার দুঃখটা দেখলে না। জীবন বড় ছোট, কিন্তু যারা ভালোবাসে তাদের জীবনের সময় অনেক দ্রুত ফুরিয়ে যায়, অনেক দ্রুত ফুরিয়ে যায়। রাধা বলল, আমি এখনই কৃষ্ণের কাছে যাব। সুবল বলল, এখন যাওয়াটা ঠিক হবে না, এখন গেলে আরো লোকজন জানাজানি হবে। তুমি তোমার গলার মালা থেকে একটা ফুল দাও, সেই ফুল আমি কৃষ্ণকে দেব, এবং আমরা আরেকটা প্ল্যান করছি, তোমাকে এই রাজবাড়ি থেকে আমরা বের করে নিয়ে যাব। আমরা সংকেত দেব, সংকেত দিলে তুমি বেরিয়ে আসবে। রাধা বলল, কি সংকেত? তখন সুবল বলল যে, আমরা বাইরে থেকে ছোট্ট একটা দ্বীপ জ্বালব, সেই দ্বীপ দেখে আলো জ্বালব, সে আলো দেখে তুমি বেরিয়ে আসবে। রাধা বলল, শুধু তোমরা আলো একবারের জন্য জ্বালবে, আর আমি আজকে থেকে কৃষ্ণের জন্য আমার সমস্ত দ্বীপ জ্বালিয়ে অপেক্ষায় রইলাম। এই দ্বীপ কেউ দেখবে না, শুধু কৃষ্ণ দেখবে। এই ঘটনার পর কৃষ্ণ এবং তার বন্ধুরা মহাখুশি, রাধার মন জয় করা গেছে, তারা দুজনে একসঙ্গে পালাবে, সেই প্ল্যানও ঠিক করা গেছে। এরপর প্ল্যান করতে হবে। এরপর কৃষ্ণ এবং তার বন্ধুরা রাজবাড়ি থেকে আবার তাদের গ্রামে ফিরে আসছে। পথের মাঝখানে হঠাৎ করে দেখলো একটা বয়স্ক লোক পথে বসে রয়েছে। বসে সে বারবার বলতেছে, আমাকে পানি দাও, পানি দাও, আমি মারা যাচ্ছি, আমাকে পানি দাও, পানির তৃষ্ণা আমি মারা যাচ্ছি। সুবল লেগে গেল তাকে পানি খাওয়াতে। তখন সেই লোক বলল, খবরদার আমাকে ছুবে না, ছুইলে আমি অভিশাপ দেব, আমার অভিশাপে তুমি ছাই হয়ে যাবে। সুবল তাড়াতাড়ি পিছিয়ে আসলো। এরপর বলাই গেল তাকে পানি খাওয়াতে, সেই বয়স্ক লোকটাকে। সেই লোকটা বলল, খবরদার কাছে আসবে না, কাছে আসবা না, কাছে আসলে আমি তোমাদের অভিশাপ দিব, তুমি পুরে ছাই হয়ে যাবে। আবার লোকটা হাজারি করতেছে, আমাকে কেউ পানি দাও, আমাকে কেউ পানি দাও, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তখন এলাকার লোকজন বলল, এটা একটা পাগল, সারাদিন পানি চায়, পানির জন্য সে মারা যাচ্ছে, কেউ পানি খাওয়াতে গেলে তার অভিশাপ। তো কৃষ্ণ তো তেরা, কৃষ্ণ বুড়ার কাছে গিয়ে বলল, তোমার সমস্যা কি? বুড়ো বল, খবরদার কাছে আসবি না, আসতে একদম অভিশাপ দিয়ে পুড়িয়ে দেবো। সেরকম তোমার না পানির তৃষ্ণা পাইছে? হ্যাঁ পাইছি, কিন্তু আমাকে তুই পানি খাওয়াতে পারবি না। পানি খাওয়াতে পারবো না, তোমার তৃষ্ণা পেয়ে তুমি পানি খাওয়া না কেন? কেউ আমাকে পানি খাওয়াতে পারবে না, আমি তৃষ্ণায় মারা যাবো। কৃষ্ণ বলল, ফাইলিম বলে এক গ্লাস পানি জোর করে বুড়াকে খেয়েছে। মামের বোতল দিয়ে সে জোর করে বুড়াকে খাইয়ে দিল পানি। পানি খাওয়ার পর বুড়ার মুখে একটা হাসি দেখা দিল। তারপর কৃষ্ণকে বলল, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, ছোট্ট একটা বিরতির পর কেন অপেক্ষায় ছিল সেই গল্পে ফিরে আসবো। তার আগে তোমাদেরকে কয়েকটা রাধাকৃষ্ণের নাম বলে দিচ্ছি। রায়ান, লিসা, তুহিন, সৃষ্টি, সালাম, লিমা, তন্নি, বিজয়, এরকম তোমাদের নাম পাঠাও, আমরা ঘোষণা করব। শারমিন, স্বপন, রাজীব, অনন্যা লিখেছে যে আমার কৃষ্ণ রাজীব।
থ্যাংক ইউ অনন্যা,
থ্যাংক ইউ অনন্যা। এটা একটু উম্মা দিয়ে দেন বস। ওকে, ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো।
মেন্টোস বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাচুবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং আমরা বলছি রাধা কৃষ্ণের সেই বিশেষ কাহিনী। তো এর আগে বিরতিতে যেটা ছিলাম, যে এক পাগল বুড়া, সে বারবার বলছে আমাকে পানি দাও, পানি দাও, আমি বাঁচবো না, এবং কেউ তাকে পানি খাওয়াতে পারছে না, কারণ পানি খাওয়াতে গেলেই ওই পাগল বুড়াটা সবাইকে মেরে আসছে, এবং তাকে ফাইনালি জোর করে কৃষ্ণ তাকে পানি খাওয়াল। পানি খাওয়ানোর পর সেই বুড়োটা বলল, আমি এতদিন এই দিনের অপেক্ষায় ছিলাম। কৃষ্ণ, তুমি কি জানো তোমার আসল পরিচয়? কৃষ্ণ বলল, মানে? বলল, তখন সে বয়স্ক লোকটা বলল, এতদিন তুমি যাদেরকে তোমার বাবা মা বলে জেনে এসেছ, ওরা তোমার আসল বাবা মা না, ওরা তোমার পালক বাবা মা। তোমার আসল বাবা মাকে বন্দি করে রেখেছে রাজা কংস, যে পাশের রাজ্য গোকুলের রাজা। আজকে তুমি বড় হয়েছ, আজকে তোমার 18 বছর পূর্ণ হয়েছে, আজকে তোমার উপর অফিসিয়ালি দায়িত্ব পড়েছে। তুমি কংস রাজাকে ধ্বংস করে তোমার বাবা মাকে কংস রাজার কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসবে, এবং তুমিই হবে এই গোটা রাজ্যের নতুন রাজা। তোমার জন্মই হয়েছে এই কারণে, যে জন্য কংস রাজা এতগুলো বাচ্চাকে হত্যা করছে শুধু তোমাকে খোঁজার জন্য। তোমাকে জন্মের পরই লুকিয়ে তোমার এই নকল বাবা মার কাছে একজন সামান্য গোয়ালার ঘরে বড় করা হয়েছে। কৃষ্ণ শুনলে হতবাক হয়ে গেল। সে বিস্ময়ে বিস্মিত হয়ে সে নিজের বাড়িতে ফিরে দেখল যে অনেক বড় রথ তার জন্য অপেক্ষা করছে, অনেক সৈন্য সামন্ত অপেক্ষা করছে, যারা গোকুলে অপেক্ষা করছিল, নানান রাজ্য অপেক্ষা করছিল যে কৃষ্ণের যেদিন, তাদের নজর, সকলের নজর কৃষ্ণের উপর ছিল। কৃষ্ণের যেদিন 18 বছর বয়স, তখন তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবে। কৃষ্ণ নিজেও জানত না যে সে এত গুরুত্বপূর্ণ একজন মানুষ। কৃষ্ণের সামনে আর কোনো পথ ছিল না। সে কংসের সাথে যুদ্ধ করার জন্য, রাজা অত্যাচারী রাজা কংসকে হত্যা করার জন্য সে যুদ্ধে গেল। যাওয়ার সময় সুবলকে বলে গেল, সুবল আমি রাধার কাছে ফিরে আসব, আমি কংস ওই হারামজাদাকে হত্যা করেই, ওকে খুন খারাপি করেই আমি রাধার কাছে ফিরে আসব, রাধা জন্য আমার জন্য অপেক্ষা করে। এরপর কৃষ্ণ কংসকে হত্যা করতে গেল। ব্যাপক যুদ্ধ হল, প্রচুর রক্তক্ষয় হল। কংসের বিশাল সৈন্যবাহিনীর সাথে কৃষ্ণের ছোট সৈন্যবাহিনী ব্যাপক লড়াইয়ের পর কৃষ্ণ জিতল। কিন্তু জেতার পর একজন রাজপুরুষের তার ফেরার উপায় থাকে না। কৃষ্ণকে ফাইনালি গিয়ে কংসের সেই রাজ্যের আসনে, সিংহাসনে বসতে হল। তার নতুন বাবা নতুন মাকে সে মুক্ত করল, আসল বাবা মাকে মুক্ত করল, এবং সে রাজা হয়ে গেল। এবং একজন রাজার কি হয়, প্রচন্ড ব্যস্ততা, তার একটা মিনিট অবসর নেই। সারা রাজ্যের মানুষ তার কাছে আসে, নানান অভিযোগের কথা বলে, রাজ একটা রাজ্য সামলানো কি চারটেখানে কথা। এই ব্যস্ততার মধ্যে কৃষ্ণের এক বিন্দু সময় থাকল না রাধা কথা ভাবার। একদিন সুবল আর বিন্দা তারা রাধার কষ্ট দেখতে না পেরে, সহ্য করতে না পেরে, তারা ভয়ে ভয়ে কৃষ্ণের রাজ্য সবাই গেল। কৃষ্ণ তাদেরকে চিনতে পারবে তো? সুবল গেছে আর রাধার বান্ধবী বৃন্দা গেছে। কৃষ্ণ তারপর তাদেরকে সময় দিল, 10 মিনিটের জন্য মাত্র সময় দিল। সময় কৃষ্ণ তাদের, তারা বুঝতে পারছে না যে যারা, যাদেরকে এতদিন তুইতকারী করে বলতো যে কৃষ্ণকে, তাকে কি এখন রাজা মশাই বলবে, না কৃষ্ণ বলবে, না কানু বলবে। কৃষ্ণ কিন্তু তাদের সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলল। সুবল বলল, তোর জন্য আমাদের সবার প্রাণ কাঁধে, রাধা কাঁদছে। তখন কৃষ্ণ বলল, রাধার জন্য আমারও প্রাণ কাঁদে, আমারও প্রাণ কাঁদে, যাদের ঘরে আমি বড় হয়েছি, যশোদা নন্দ, তাদের জন্য, তোদের জন্য আমার প্রাণ কাঁদে, কিন্তু আমার ঘরে এখন হাজার হাজার মানুষের দায়িত্ব, আমি যদি রাজ্য ছেড়ে দিই আর একটা খারাপ রাজা এসে প্রজাদেরকে অত্যাচার করবে, রাধাকে তোরা বলিস আমি কোনোদিন রাধাকে কোনোদিন ভুলব না, রাধাকে আমি সারা জীবন মনে রাখব। সুবল আর বৃন্দা বুঝে গেল কৃষ্ণ ইচ্ছে করলেও আর কোনোদিন রাধার কাছে ফিরে আসতে পারবে না। সুবল আর বৃন্দা রাধার কাছে ফিরে আসলো, রাধাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। রাধা এসবের কোনো কথাই কানে নেয় না, কেউ কাছে এলে সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, এখন সে আর আগের মতো কাঁদে না। তবে প্রতি পূর্ণিমার রাতে রাধা শাস্তে বসে, কুমকুম চন্দনের আলিম্পন দেয় শরীরে, হাতে পায়ে গলায় পরে ফুলের গয়না, তারপর চুপি চুপি চলে যায় যমুনার তীরে। সেই তমাল গাছটার নিচে সে দীপ জেলে দাঁড়িয়ে থাকে। সে আসবে বলে কথা দিয়েছিল, তাই রাধাকে অপেক্ষায় থাকতেই হবে। এক সময় রাধার মনে হয় যেন দূরে কোথাও বেজে ওঠে সেই পাগল করা বাঁশি, সেই সুরে বাতাস কাঁপে, রাধা কাঁপে, যমুনার জল কাঁপে, তমালের পাতা কাঁপে। তারপর এক সময় মনে হয় সেই দূর দূরান্ত মেঘবর্ণ ছেলেটি ছুটে আসছে বন পাথার পেরিয়ে। একসময় সে রাধার বুকে ঝাঁপিয়ে পড়ে, তারপর হাসিতে কান্নায় আদুরে সোয়াগে মানে অভিমানে কত রাত ভোর হয়ে যায়। এ রাধার একান্ত নিজস্ব কৃষ্ণ, কৃষ্ণ রাধাকে ছেড়ে কিভাবে থাকবে? মথুরায় যে রাজা কৃষ্ণ, সে তার রাজত্ব নিয়ে থাকুক, সে রাধার কেউ নয়, সে অন্য কৃষ্ণ। রাধা তাই একা দীপ জ্বালিয়ে তমালের নিচে দাঁড়িয়ে থাকেন। আমরা এর আগে দেবদাসের কথা শুনেছিলাম, আমরা দেবদাসের ট্র্যাজিক পরিণতি দেখেছিলাম, রাধা কৃষ্ণের ট্র্যাজিক পরিণতিটা পুরোটাই ভোগ করে একা রাধা। আমরা একটা গান শুনে আসি, যে গানটা রাধার সমস্ত কষ্টকে ধারণ করে গাওয়া হয়েছে। গানটার নাম হচ্ছে কলঙ্কিনী রাধা। শোনো সেই গানটি।
আসে কানু হারাম দাদা মাহে তয় জলে না যায়ো মাই হে কলহঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আসে কানু হারাম দাদা মাহে তয় জলে না যায়ো মায় তহে জলে না যায় হো মায় তহে জলে না যায় ঘটে না যায় ঘটে না যায় লাজে হাটে না যায় বাটে না যায় ঘটে না যায় লাজে মায় তয় আর না যায় লাজে মাই বহ পায় নাম রাখিছে কলহঙ্কিনী রাধে মায় তয় জলে না যায় মাই বহ পায় নাম রাখিছে কলহঙ্কিনী রাধে মায় তয় জলে না যায় জলে না যায় হো মায় তহে জলে না যায় মাই হে কলহঙ্কিনী রাধা তুম গাছে উঠিয়া আসে কানু হারাম দাদা মাহে তয় জলে না যায় যায় না রে কদম তলা দিয়া যায় না রে যায় না রে কদম তলা দিয়া মায় তহে কদম তলা দিয়া কানাবার দিছে ফান্দ রাধিকার লাগিয়া মায় তহে জলে না যায় কানাবার দিছে ফান্দ রাধিকার লাগিয়া মায় তহে জলে না যায় জলে না যায় মায় তহে জল ঘাটে না যায়ো মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আছে কানু হারাম যাদা মাহে তয় জলে না যায়ো মায় তহ জলে না যায়ো মায় তহ জলে না যায়ো
যমুনার জলে না যায়। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি জয়ন্তী বলছি।
জয়ন্তী বলুন।
হ্যাঁ ভাইয়া, আমি একটা প্রশ্ন করব।
হ্যাঁ করেন।
আচ্ছা, আপনারা যে রাধা কৃষ্ণের কাহিনীটা বললেন, আচ্ছা এই কৃষ্ণ যে রাধার সাথে এটা করলো, হ্যাঁ তো এটা কি আপনারা সাপোর্ট করেন?
আচ্ছা, এটা হচ্ছে সাপোর্ট করা কিংবা না করার বিষয় না, বিষয়টা হচ্ছে এটা একটা প্রেম ছিল এবং এটা হচ্ছে মানে সারা পৃথিবী মানে এক একটা প্রেম তো ধরেন এক এক ধরনের হয়, এটা এক ধরনের প্রেম ছিল এবং এই গল্পটা করার কারণটা হচ্ছে যে এই প্রেম সারা পৃথিবী কাঁপানো একটা প্রেম, রাধা এবং কৃষ্ণের প্রেমটা।
এখন আমরা সাপোর্ট না করলে এটা মনে না যে রাধা ভালো হয়, কৃষ্ণ তার মথুরার দায়িত্ব ছেড়ে এসে কদমতলায় চলে আসবে, বা আমরা সাপোর্ট করলে রাধা মথুরায় চলে যাবে, আসলে আমাদের হাতে কিছুই নেই, আমরা কিছু
গল্পটা বলেছি। আপনার কোথায় আপত্তি আছে বলেন তো জয়ন্তী?
আমার আপত্তি হচ্ছে যে কৃষ্ণরা এরকম হয় কেন,
কৃষ্ণরা এরকম কেন হয়, মানে আমি বলি যে
ওরা রাধাকে ভালোবাসে, অনেক ভালোবাসে রাধাকে, রাধা যখন ভালোবাসে না রাধাকে ইমপ্রেস করে, কিন্তু রাধা যখন ইমপ্রেস হয় তার জন্য পাগল হয়ে যায়, তখন কেন জানি কৃষ্ণরা একটু দূরে সরে যায়।
ওই যে কৃষ্ণকে যে মথুরায় অনেক গুরু দায়িত্ব পালন করতে যেতে হয়, কৃষ্ণকে যে অফিসে যেতে হয়, কৃষ্ণকে যে রেডিওতে গিয়ে আর্জিং করতে হয়, কৃষ্ণকে যে জীবিকার বাস্তবতার তাগিদে গুলশান বনানী সব রাস্তায় ঘুরতে হয়, কখনো কখনো দেশ ছেড়ে ভার্জিনিয়া যেতে হয়। মানে জীবন বড় কঠিন, জীবনের বাস্তবতা বড় কঠিন, এবং সেই বাস্তবতার মুখোমুখি যখন কৃষ্ণ হয় তখন খুব খুব কষ্ট করে সে তার ভালোবাসাটার উপরে পাথর চাপা দিয়ে রাখে।
তবে আমি সরি, আপনার নামটা কি বললেন? আমি ভুলে
জয়ন্তী।
জয়ন্তী, খুব সুন্দর আপনার নাম, অনেকটা রাধার মতো নাম। আমি আপনাকে আরেকটা কথা বলি, যে আমরা 2015 সালের নগরবাসী কৃষ্ণদের কিছু প্রবলেম আছে, যেমন আমার বা রবিভের কথা বলি, সেটা হচ্ছে যেমন আমাদের এখানে বৃন্দাবন নাই, কাটাবন আছে, আমাদের এখানে হয়তো এখন গোয়ালে পাওয়া যাবে না, কিন্তু মুসলিম সুইট মিটস, হ্যাঁ, তারপর আরো অনেক মিষ্টান্ন ভান্ডারও খুঁজে পাওয়া যাবে। ঢাকা শহরে হয়তো পুকুরের সংখ্যা অনেক কমে যাচ্ছে, কারণ পুকুর বুঝিয়ে বড় বড় হাইরাইজ বিল্ডিং উঠছে, তারপরও চাইলেও একটা দুটো পুকুর পাওয়া যাবে। হ্যাঁ, চাইলে হয়তো আমাদের আশেপাশে কংসরাজার মতো নৃশংস মানুষও আছে, এবং সেই কংসরাজাদের নির্বংশ ধ্বংস করার জন্য কৃষ্ণনাথ প্রস্তুত আছে। হয়তো আমরা চাইলে একটা ভাঙা ফুটালা নৌকাও কিনতে পারি, এবং পলিটিক্যাল ব্যালেন্স আনার জন্য কিছু ধানের শীষও নিতে পারি, সবই আছে। কিন্তু কুল কলঙ্কিনীর ভয় অগ্রাহ্য করে এগিয়ে আসার মতো রাধা,
আমি এক্স্যাক্টলি এই কথাটা বলতে যাচ্ছিলাম জয়ন্তিকা। সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত ভাবে সিরিয়াসলি রাধার মতো যদি একনিষ্ঠ কোন প্রেমিকা পাই, আমি যমুনার জলে একদম
রাজি আছি, কিন্তু
আমি কিন্তু সাঁতার পারি না, তারপর আমি যমুনায়,
কিন্তু ওই যে সেই কথা
একদম পুরোপুরি হয়ে যাব দেব,
সেই কথাটাই।
এবং যে জন্য রাজীব কৃষ্ণ, আমি কিন্তু কৃষ্ণ না, আমি রবি।
হ্যাঁ, সেটাই।
কিন্তু আমার সমস্যা,
আমার সমস্যাটা হচ্ছে ওই যে
আমার সমস্যাটা আমার
রাজি আছে, ওই যে আমি লাইনটাকে পিক করছি, কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি।
আমি আসলেই চাই, আমার কলসি আছে, আমার দড়ি আছে,
আমার যমুনা দরকার, ডুবে
যমুনা দরকার। আমি মানে মরণ দুই ধরনের আছে, সুখের মরণ, দুঃখের মরণ। আমি সুখের মরণ
আছে।
আসলে কি আছে জয়ন্তিকা?
অবশ্যই আছে, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো।
আচ্ছা জয়ন্তিকা, আপনার ফেসবুক আইডিটা বলেন তো জয়ন্তিকা।
ফেসবুক আইডি হচ্ছে ম্যাকদি জয়ন্তী।
হ্যাঁ, কি 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 জয়ন্তী? জাহিদ ভাই করো তাড়াতাড়ি,
কিন্তু এখানে তো কৃষ্ণ আসলে আড়াই জন, মানে এক কৃষ্ণ রবি, এক কৃষ্ণ আমি, জাহিদ আমরা দুধ ভাত হিসেবে হাফ ধরছি।
না না, আমি 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 জয়ন্তিকা। কি 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 নাম যেন জয়ন্তিকা?
মেঘরদ্দু জয়ন্তী।
মেঘরদ্দু, বানানটা বলো।
বানান বলতে হবে?
হ্যাঁ হ্যাঁ। তারপর
স্পেস
আর ও ডাবল ডি মেঘরদ্দুর, তারপর জয়ন্তী বানান কি? আমরা পাচ্ছি না, না পেলে পুরো লাইফ বরবাদ হয়ে যাবে। মেঘরদ্দুর জয়ন্তী বানান বলতো, জে ও ওয়াই এ।
আচ্ছা জয়ন্তী, আমি সহজ করে দিই আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে। জয়ন্তী, তুমি প্লিজ রবি ভাইকে, এবিসির ফেসবুক পেজে রবি ভাইকে ট্যাগ করা আছে, রবি ভাইয়ের একটা যমুনা ডুবে মারার জন্য।
রাইট, আমি একটা
যমুনা দরকার,
মানে যমুনা যদি নাও হয় চিটাং থেকে নিশ্চয়ই, তুমি বলছো?
হ্যাঁ,
কর্ণফুলি হলেও চলবে, সমস্যা নাই, কিংবা ছোটখাটো ডোবা হলেও চলবে, তা তো আসিবেন্দা ছবির কোন সমস্যা নেই।
তোমার আমি মরতে এই মানে জয়ন্তী, আমি আমি এত ফুল হয়ে আসি, আমার মানে সিরিয়াসলি আমার একটা পিসফুল দেব দরকার, সুখের একটা মরণ দরকার। আমি জয়ন্তীকা, তুমি যদি রাধা হবে কথা দাও, তাহলে কিসের এবিসি, কিসের রাজীব, কিসের জাহিদ?
আচ্ছা ভালো কথা, ঋতু আমাকে বলেছে, সে ঋতু নামটা অবশ্যই বলতে, ঋতু একাধিকবার টেক্সট করেছে, সে আমার রাধা। ঋতু অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না আর কেউ কেউ আমাকে টেক্সট করেছে কিনা, যারা যারা আমাকে কৃষ্ণ হিসেবে বরণ করে নিয়েছো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।
এবং আমাকে রাধা কি বলছে,
রাধা হিসেবে বরণ করে,
যারা আমার রাধা হতে চাচ্ছ, এবং আমাকে বোধহয় 135 জন টেক্সট করছে, প্রত্যেককে বলছি সাহস থাকলে এগিয়ে আসো, আমি আমার বুক খুলে
145 জন
145 জন মানে একজন জেনুইন রাধা হয়তো পৌঁছাবে।
আচ্ছা মানে একটা অডিশন করতে হবে,
একটা অডিশন রাউন্ড তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আমরা নতুন শো
এবং রাধা তোমাদের ভালোবাসায়, তোমাদের আশায়, তোমাদের স্বপ্নে এবং তোমাদের
জন্যই
জন্যই আমরা বেঁচে আছি, বেঁচে থাকব এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবার তোমাদের জন্যই আসি। ভালো থাকো, সুস্থ থাকো, স্বপ্ন দেখো এবং ভালোবেসে যাও।
মেন্টোস বাতি জ্বালাও।